Hello, 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এর আরো একটি আনকোরা এপিসোড। আমি আর জেকি ভি আপনার সঙ্গে রয়েছি এবং যে কথাটি না বললেই নয় সেটা হচ্ছে হ্যালো 8920 তে আজকে প্রথমেই আমি এমন একজনকে পরিচয় করিয়ে দেবো আপনার সঙ্গে যিনি পেশায় একজন ডাক্তার, তার মুখ থেকে আমরা শুনব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, এটি আসলে প্রত্যেকটি মানুষের যদি জীবনের কিছু গল্প থাকে যেটা বলে আমাদের যারা রেডিও লিসনার বা সোসাইটি যারা আছেন এই হ্যালো 8920 কমিউনিটিতে, তাদেরকে যদি কোনো মেসেজ দিতে চান তাহলে সবার জন্য এটি একটি প্ল্যাটফর্ম। আপনি আসতে পারেন, এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার যেটা বলার আছে সেটা আপনি বলবেন। তো যিনি আমার সঙ্গে রয়েছেন আজকের এই পুরো অনুষ্ঠানে তার নিজের জীবনের গল্প বলার জন্য, তার সঙ্গে একটু আমরা পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমি ডক্টর আসিফ আবদুল্লাহ।
আচ্ছা ডক্টর আসিফ আবদুল্লাহ, আমরা তাহলে আপনাকে আসিফ বলেই সম্বোধন করছি পুরো অনুষ্ঠানে। ফাইন, আপনার বর্তমান বয়স কত?
25।
25 বছর, মানে 25 বছরই আপনি ডাক্তার হয়ে গেছেন। সো ইউ আর কাইন্ড অফ লাকি পারসন আমাদের জায়গা থেকে, আমাদের পারসেপশনের জায়গা থেকে আমরা সেটাই মনে করি। বিকজ ডাক্তার প্রফেশনটা খুবই নবেল একটা প্রফেশন এবং যারা ডাক্তার হন তাদের প্রতি আমাদের সমাজের সাধারণ মানুষদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, সেটা রেসপেক্টেড অফকোর্স। তো 25 বছরই আপনি ডাক্তার, আপনি জন্ম জেলা কোথায়?
হোম ডিস্ট্রিক্ট বরিশাল।
হোম ডিস্ট্রিক্ট বরিশাল, এখন কোথায় আছেন?
এখন বর্তমানে স্টে করতেছি ঢাকা উত্তরাতে।
ঢাকার উত্তরাতে আসিফ আজকে আছেন, তিনি 25 বছর বয়স্ক একজন ডক্টর এবং তার জীবনের গল্প বলার জন্য তিনি আজকে এখানে এসেছেন। আচ্ছা, লেসনটা কি আপনার জীবনের গল্পে সেটা না হয় আমরা একেবারে শেষে গিয়েই আমাদের লিসনার আপনাকে জিজ্ঞেস করবে, সেখানে আপনার বলার সুযোগ থাকবে। কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাতে চাই, একেবারে ছোটবেলা থেকে এই 25 বছরের জীবনটা নিয়ে আমরা শুনবো। অফকোর্স আজকের এই জীবনের গল্প অনেক কিছুই আমাদেরকে দেবে, এটা শুধু শুরুতেই বলে রাখতে পারি। জি বলুন, যেখান থেকে মনে আছে আপনার একেবারে শৈশব।
শুরু করতে চাচ্ছি একদম আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল থেকেই। কিছুটা আমার জীবনের স্টোরির সুবিধার জন্য আমি আমার জন্মের আগের কিছু কাহিনী চাচ্ছিলাম শেয়ার করার জন্য। যেটা হয় প্রথমেই বলে রাখা ভালো, বাবা মার ক্ষেত্রে যেটা ওদের ম্যারেজ যেটা হয় যেটা বলি সেটা আসলে পছন্দের বিয়ে ছিল, লাভ ম্যারেজ যেটা বলে। আর পাশাপাশি বাবা মা দুজনই সম্পর্কে কাজিন ছিল, তাদের আপন কাজিন বলতে মামাতো ফুফাতো ভাই বোন এরকম ছিল আর কি। তো তাদের বাড়ি খুব কাছাকাছি ছিল, গ্রামের বাড়িতেই থাকতো, বরিশাল থেকে খুবই কাছাকাছি একটা গ্রাম। আমার নানা হচ্ছে মানবে না, তো আলটিমেটলি নিজেরা কাইন্ড অফ যেটা বলে পালিয়ে গিয়ে বিয়ে করা সেটাই করে ফেলে। তো পালিয়ে বিয়ে করার পরে মাকে নিয়ে বাবা চলে যায়, মানে মায়ের শ্বশুর বাড়ি মানে দাদা বাড়িতে আমার। নানা ভাই প্রচন্ড রাগ করে, কাইন্ড অফ মনে মনে ঠিক করে নেয় যে মেয়েকে তেজজয়ী করে দিয়েছি এরকম ভাবে,
মেয়ে বেঁচে নেই আমার,
বেঁচে নেই রাগে, জাস্ট ওই মুহূর্তের যেটা ফিলিংস বলা যায় আর কি। সবাই আশা করে যে সমস্যা নেই, কিছুদিন গেলে পরে এটা স্বাভাবিক হয়ে যাবে, এরকমই থাকে। তো আসলেই তাই হয়, কিছুদিন যাওয়ার পরে আনা ভাইও মেনে নেয়, যেহেতু বলেছিলাম যে সম্পর্কে কাজিন হয়। তো এরপরে মায়ের পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, মা পোস্টিং হয়ে যায় বরিশালেরই একটা মানে একটা উপজেলাতে। তো প্রবলেম যেটা হয়, গ্রামে আমার দাদি বিশেষ করে সে বাবাকে রোধে থাকে যে মানে তার যে বৌমা যেহেতু সে জব করতেছে আর যেহেতু সে একমাত্র সন্তান আমার দাদির, মা চাইলেও পারবে না সব সময় গ্রামে থাকার জন্য। তো বাবাকে এরকম ভাবে বুঝায় ওই সময়ের কথা যে তুই একটা কাজ কর, একটা সেকেন্ড একটা বিয়ে করে ফেল, তাহলে হবে কি, জাস্ট এই বউটা তোর বাড়িতে থাকবে, বাড়ি দেখাশোনা করবে, আর এখন যে তোর বর্তমান ওয়াইফ আছে সে তো আছেই এরকম থাকবে। তো বাবা প্রথমে জিনিসটা মেনে নেয়নি।
এটা কে বুঝায়?
দাদি,
মানে আপনার বাবার মা?
জি। তো জানেন না কেন বাবাও এই লজিকটা একটা সময় মেনেও নেয় এবং মাকে এটা প্রপোজ করে, যেটা মানে করলে কেমন হয়। তো মা রাজি হয় না, বাট বলে রাখে আমার মা খুবই সহজ সরল এবং নরম প্রকৃতির, তাকে যদি আপনি কন্টিনিউয়াসলি কোনো কিছু হ্যামারিং করেন আলটিমেটলি সে মনে
ওকে করে দিবে,
ওকে করে দিবে। যদি মনের অনিচ্ছা থাকলেও হয়তো বা আপনাকে খুশি করার জন্য বা আপনার ইচ্ছাতে বা ফ্যামিলির ইচ্ছাতে বলবে ওকে ফাইন আমার সমস্যা নেই, এরকম তো ব্যাপারটা এরকমই হয়। বাবা কন্টিনিউয়াসলি মাকে হ্যামারিং করাতে, বিভিন্ন ভাবে হ্যামারিং করাতে একটা সময় মা বলে ঠিক আছে ইউ ক্যান ডু। তো বাবা সেকেন্ড ম্যারেজ করে, বাট আসলে মা বলে দিয়েছিল যে তুমি বিয়েটা করো, বাট মনে মনে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। তো তারপরে যেটা হয়, জাস্ট মা অ্যাটেম্প্ট করে সুইসাইডের জন্য। তো লাকিলি যেহেতু হসপিটালের এনভায়রনমেন্টে ছিল, মা সেভ হয়ে যায় ওখানে। তো আলটিমেটলি যেটা হয়, এরপরে মায়ের মতো মা জব করে, বাবা দুই ফ্যামিলিকেই সময় দেয়, যেটা আমি শুনেছি, তখন তো আমি যেহেতু হইনি আমি জানি না, যেটা শুনেছি আর কি। এরপরে আমার মা ফার্স্ট কনসিভ করে, যেটা আমার বড় বোন ছিল,
ওকে,
7 বছর পরে হচ্ছে আমার জন্ম হয়। আমি যতদিন পর্যন্ত মানে জন্ম নিইনি বা হইনি সেই পর্যন্ত সবকিছু ভালোই ছিল, বাট আমি যেই মাত্র জন্ম নিয়েছি যেটা আমার শোনা কথা, তার কিছুদিন পর থেকেই ফ্যামিলিতে প্রবলেম শুরু হয়। প্রবলেম লাইক ঝগড়াঝাটি মাঝে মধ্যেই হয়। এটা যেটা হয়, যেহেতু এর আগে ছিল আমার বোন, সে একটা মেয়ে, আর গ্রামে ছিল আমার 3টা ভাই আর একটা মেয়ে, মায়ের কোনো ছেলে সন্তান নাই, এদিক থেকে কোনো অংশীদার থাকবে না,
প্রপার্টিগত যে ঝামেলা,
জি জি প্রপার্টি ঝামেলা থাকবে না। তো সেক্ষেত্রে বাবার যে সেকেন্ড ওয়াইফ, তারও তেমন কোনো হেডেক ছিল না মাকে নিয়ে বা মার মেয়েকে নিয়ে। যেই না মাত্র আমি জন্ম নিলাম, দ্যাট মিনস একজন অংশীদার বেড়ে গেল। তো এইটা নিয়ে আসলে প্রবলেম শুরু হয়, এবং আসলে দেখা যায় তখন বাবার মানে আসতো, যখনই আসতো আমি যতটুকু বুঝতে শিখেছি যতটুকু দেখেছি, যখনই আসতো ম্যাক্সিমাম টাইম দেখতাম হয়তো বা বাসাতে কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। বাবা হয়তো বা চাইতো ফ্যামিলি মিলেমিশে থাকুক, বাট আমি হওয়াতে গ্রামে যখন যাই হয়তো বা ওইখানে বাবার যে সেকেন্ড ওয়াইফ, সে বাবাকে সাথে ঝামেলা করে, হয়তো এমনই হয়েছে, ঝামেলা করতেছে। সেটার বহিঃপ্রকাশটা যখন শহরে বাসাতে আসে বাবা, ওইটা প্রকাশ পায় এমনই। তো এরকম চলতে চলতে একটা পর্যায়ে যেটা হয়, একটা মেজর ইনসিডেন্ট যেটা ঘটে, বাবা হচ্ছে মাকে বলে যে গ্রামে একটা ভালো একটা প্লট পাওয়া গেছে, চাচ্ছে জমিটা কিনতে, তুমি এখান থেকে কিছু টাকা দাও, তোমার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড আছে ওখান থেকে টাকা দাও, আমি জমিটা তোমার নামে করে দিব। মা টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে উঠিয়ে বাবাকে দেয়, বাবা জমিটা কিনে।
ওইটা আপনার মা?
হ্যাঁ আমার মা, আমার মা
সব মানা
না, আমি স্টেপ মাদারকে মা বলতেছি না, বোঝার সুবিধার জন্য,
বোঝার সুবিধার জন্য, রাইট।
তো মা টাকাটা বাবাকে দেয়, তো বাবা সে টাকাটা দিয়ে গ্রামে জমিটা ঠিকই কিনে। তো একটা কিছুদিন পরে মা জানতে পারে সামহাও যে জমিটা কিনেছিল ওটা আসলে মায়ের নামে কিনিনি, বাবার যে সেকেন্ড ওয়াইফ ছিল তার নামে কিনেছে। চিন্তা করেন মানে
ভয়াবহ ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে।
জি জি,
প্রথম কথা হচ্ছে আমার কষ্টের টাকা জমিয়ে জমিয়ে আমি যাকে দিলাম, সে প্রথমত উচিত আমার নামে জমিটা কেনা, সেটা যদি না হয় তাহলে নিজের নামে করতে পারে, মানে হাজবেন্ড পর্যন্ত কনসিডার করা যায়, তাও যায় না, অনেক সময় করবে না অনেকেই, বিশেষ করে এটা করে না। কিন্তু সেটা যদি এরকম হয়ে যায় যে সতীন বা সতীন বলবো, সতীন শব্দটাই আছে বাংলার অভিধানে, মানে তার নামে, তাহলে এটা বুঝুন কি অবস্থা দাঁড়ায়। তারপর কি হলো?
তো এটা আসলে মা টলারেট করতে পারে না, আমি তো বলেছিলাম আগে থেকে ঝগড়াঝাটি হইতো, এগুলো কিন্তু একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে রাখছে অলরেডি বাসায়, যে এখন বাবা আসলেই ঝামেলা হয় ফ্যামিলিতে।
একটা বিষয়ে আমরা গেস করছি, সেটা হচ্ছে যে কোম্পানি আপনার বাবা বেশি তার সেকেন্ড ওয়াইফেরই পেত, যেহেতু আপনার মা দূরে দূরে থাকতো, সুতরাং মোটিভেট হওয়ার সুযোগ তার কাছ থেকে বেশি ছিল।
ডেফিনেটলি ডেফিনেটলি,
ওকে হ্যাঁ বলুন। তারপর
যদিও মা কিন্তু ছিল লাভ ম্যারেজের,
যদিও হ্যাঁ প্রেমের সম্পর্ক ছিল দুজন।
জি জি জি, তো এরপরে যেটা হয়, মা জানতে পারে এবং এটা নিয়ে খুবই রিয়াক্ট অনেক বেশি হয়, স্বাভাবিক এটা হবে। তো একটা পর্যায়ে অনেক বেশি ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি হয়, একটা পর্যায়ে মা বাবাকে মানে বলে যে ঠিক আছে ফাইন, তুমি যখন তাকে এত বেশি লাভ করো, মানে বাবার সেকেন্ড ওয়াইফকে, তাদের টান যেহেতু এত বেশি, তাহলে তোমার আমার কাছে আসার দরকার নেই বা এখানে সময় দেওয়ারও দরকার নেই, তুমি তেমনি খুব কম সময় দাও, দরকার নেই আমার, তাদের সাথে তুমি থাকো, আমার ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারবো, তোমার কোনো হেল্প একদম গুরুত্ব ভাবে নেইও নি এবং সামনেও আশা করি দরকার হবে না, রাগের মাথায় কথাটা বলে। তো বাবা খুব জেদি ছিল, যেহেতু বলেছিলাম এক বাবার এক ছেলে, প্রপার্টি অনেক বেশি, তো কাইন্ড অফ মানে অহংকারও বলা যায় যে ছিল বাবার ভিতরে, ওকে ফাইন যদি তুমি পারো তো থাকো, আমি আসবো না। তো এইভাবে ঝগড়াঝাটির এক পর্যায়ে বাবা মানে চলে যায় বাসা থেকে। তো এই যে চলে গেল, কাইন্ড অফ অনেক দিনের জন্যই চলে যাওয়া,
মানে এক ধরনের সেপারেট হয়ে গেল।
হ্যাঁ, এক ধরনের সেপারেট হয়ে যাওয়া, মানে আইনি কোনো মাধ্যমে না, জাস্ট ঝগড়াঝাটির মাধ্যমে, মানে নিজেদের মনের যেহেতু মিলতেছে না, নিজেদের থেকে ঠিক করে নিল যে ওকে ফাইন আমরা সেপারেট থাকবো, আর কোনো যোগাযোগ করার দরকার নাই,
ওকে
এইরকম জিনিসটা। তো আসলে আমার কাছে আমি খুব একটা যে বাবা সেপারেশন হয়ে গেল, বাবা যে আসতেছে না বাসায়,
আমার কাছে
কোনো কিছু ফিল হতো না, বরঞ্চ আমি ভালো থাকতাম তখন। সত্যি কথা, আমি চাইতাম বাবা কম অসুক বাসায়, ছোট সময় যখন চাইতাম যে ইভেন আমি যতটুক মা আমাকে বলে মাঝে মধ্যে, আমি নাকি মাকে একদিন এরকম বলেছিলাম যে মা এই লোকটা বাসায় কেন আসে।
সবার আসলে সৌভাগ্য হয় না, মানে এই যে বলি না যে বাবা মায়ের আদর পাওয়া, বাবা মায়ের সান্নিধ্য পাওয়া, বাবা মায়ের ভালোবাসা পাওয়া, যে সন্তানরা প্রপারলি সেটা পান তারা অবশ্যই সৌভাগ্য নিয়ে দুনিয়াতে আসেন। অনেকেরই বাবা থাকেন কিন্তু বাবার আদর ঠিক মতো পান না, মা থাকেন মার আদর পান না, এবং এগুলো আমাদের LH920 অনেকবার এসছে, ঘুরিয়ে ফিরিয়ে এসছে, কিন্তু জীবন থেমে থাকে না, জীবন সামনের দিকে এগিয়ে যায়, একটা গল্পের জন্ম দেয়, এবং কেউ কেউ সাকসেস হন, কেউ কেউ সাকসেস হন না, হন বা না হন, প্রত্যেকটি মানুষই আসলে এভাবে বলা খুব মুশকিল মোটা দাগে, কারণ প্রত্যেকটি মানুষই কোনো না কোনো জায়গায় সাকসেস, কোনো না কোনো জায়গায় ফেইল, কিন্তু গল্প সবার জীবনেই আছে আর কি। যাই হোক, জি তারপর কি হলো শুনি।
জি, এবারে তো বললাম বাবা তো
সেপারেট হয়ে গেল। হ্যাঁ
সেপারেট হয়ে গেলাম, বাবা আসতেছে না, বাট মা আমাদেরকে বলতো যে তোমরা যাবা, তোমার বাবা তুমি যাবা, আমি না যাই, তোমাদের তো বাবা সম্পর্ক তো তোমাদের সাথে ছিন্ন হয় না, আমার সাথে হয়তো আমি চাচ্ছি না আসতে, তোমরা যাবা, সমস্যা কি। বোন চাইতো এবং বোন যেত, যে বলেছিলাম বোনকে অনেক আদর করতো, বড় বোনকে, এবং বোনও বাবাকে খুব পছন্দ করতো। তো বোন মাঝে মধ্যে, যেহেতু বলেছিলাম যে মানে যেহেতু কাজিন ব্রাদার এন্ড সিস্টার, তো একই গ্রামে দুইটা বাড়ি, নানা বাড়ি দাদা বাড়ি একই গ্রামে হয়, তো যদি গ্রামে যাওয়া হয় তো হয়তো বা সকালবেলা নানা বাড়িতে গিয়ে পৌঁছলাম, বাবা মা বলতো যে ওকে ফাইন তোমরা ভাই বোন চলে যাও, তোমাদের বাড়িতে দেখা করে আসো, এরকম ছিল। তো আমি একদমই চাইতাম না যাইতে, মা রাগারাগি করে বা একটু বকা দিয়ে যে কেন যাবা না, যাও তোমার তো বাবা, এরকম বলতো। বোন যাওয়ার জন্য খুব পাগল যে হ্যাঁ যাবো যাবো এরকম। তো ফাইন, কোনো ভাবে বোনের সাথে আমাকেও পাঠাইতো, খুবই মন খারাপ থাকতো, আমার ভালো লাগতো না বাবার কাছে যেতে, বাবার সান্নিধ্য পেতে ভালো লাগতো না, কারণ আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই খারাপ ছিল। যতদিন বাবা এসেছে বাড়িতে বা বাসায় এসেছে, দেখতাম বকা বকাবাজি করতেছে বা রাগারাগি করতেছে, আমি পার্সোনালি মানুষটাকে পছন্দ করতাম না, একদম ট্রু, সত্যি কথা। তো ওখানে গেলে ডেফিনেটলি, ওইখানে বাবার সেকেন্ড ওয়াইফ আছে, সেখানে আরো তার আমার যেরকম ভাই বোন যদি বলি, হ্যাঁ চারটা ভাই বোনও আছে, আমার এই জিনিসগুলো ভালো লাগতো না, যদিও তখন খুব ছোট ছিলাম, খুব একটা যে বড় বলবো তা না। বাবা যখন সেপারেট হয়ে যায় এইভাবে, তখন হয়তো বা আমি স্কুলে ভর্তি হইনি, লাইক এমন হয়তো বা স্কুলে ভর্তি হইনি, তখন বাবা সেপারেশন আর কি হয় আর কি। তো হয়তো বা 5 বছর বা 4.5 বছর এরকম একটা বয়স, এর কিছুদিন পরে হয়তো বা 1 বছর পরে আমরা ভাই বোন যে বললাম যাওয়া শুরু করলাম বাবার ওইখানটাতে, এরকম। তো ওখানে গেলে আমার এমন একটা, কখন আমি নানা বাড়িতে চলে আসবো, আর গ্রামের বাড়ি বলতে বুঝতাম নানা বাড়ি, আমার যে মামাতো ভাই বোন তাদের অনেক বেশি আমার আপন মনে হইতো, মনে হতো এরাই আমার সব থেকে বেশি আপন, দাদা বাড়ির ওইসব রিলেটিভ থেকে আর কি। তো এমন চলে ধরে এরকম ধীরে ধীরে, মানে 4-5 বছর পার হয়ে যায়, গ্রামে খুব কম যাওয়া হয় একটা সময়। আর মা তো বলেছে আগে থেকে জব করতো, আমরা বরিশালি কোয়ার্টারে থাকতাম, একটা হসপিটাল কোয়ার্টারে থাকতাম, গভর্নমেন্ট কোয়ার্টারে, তো ওখানে থাকা হতো, যাওয়াটা খুব একটা হতো না, মাও সময় নেই, আমরা ওইদিকে থাকতাম। তো ছোট সময় থেকে মা যেটা আমাকে বলতো যে তোমাকে যদি কিছু হইতে হয় লাইফে, তো সেটা হতে হবে ডক্টর, যদি কিছু হও তাহলে ডাক্তার হতে হবে, আর নাহলে কিছু।
মানে ওই সময়টাতে আপনার, আপনি কি পড়াশোনা করছেন?
হ্যাঁ আমি তখন স্কুলে পড়তেছি।
স্কুলে কোন ক্লাসে?
হ্যাঁ হয়তো বা তখন, মানে যখন থেকে আমাকে এরকম ইন্ডাকশন দেওয়া হয় তখন হয়তো বা 3-4 হব।
মানে ইনফ্যাক্ট ওই সময় লাইফে ড্রিম বলতে যেটা হয়, বাদামওয়ালা হব কিংবা গাড়ির ড্রাইভার হব কিংবা চকলেটওয়ালা হব, মানে এই সময়টাতে এম থাকে হচ্ছে এরকম।
জি, বাট আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, ওই যে বলেছিলাম যে মা একদম ছোট সময় থেকে আমাকে বলতো ডাক্তার হইতে হবে, আমি ছোট সময় থেকে স্বপ্ন দেখতাম আমি হলে ডাক্তার,
মানে বাই ডিফল্ট এটা মাথায় বসে গেছে।
হ্যাঁ মাথায় বসে গেছে, আর আমিও চিন্তা করতাম হ্যাঁ বড় হয়ে যদি কেউ কিছু হয়, মানে চাকরির ক্ষেত্রে একটাই চাকরি আছে, সেটা হচ্ছে ডাক্তারি, দুনিয়াতে আর কোনো জব নাই, আর কোনো কেরিয়ারও নাই, এরকম একটা জিনিস আমার ভিতরে গ্রো হতে শুরু করে।
এমি লাইফ,
জি এমি লাইফ, যেটা মোটামুটি আমার মাথার ভিতরে সেট করে দেওয়া হয়েছিল যে আমাকে ডক্টর হতে হবে, এবং আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ আসলে এটা লজিক্যাল, এটা আসলে হওয়ার পিছনে কারণ ছিল, বলেছিলাম যে আমি হসপিটাল কোয়ার্টারে থাকতাম, পাশেই ছিল হসপিটাল, তো যখন বাইরে খেলার জন্য বের হতাম হসপিটালের কম্পাউন্ডের ভিতরে, দেখতাম যখন ডক্টররা যারা মানে হাঁটাচলা করতো বা আসতো যেত, আমি খেয়াল করতাম যে আশপাশের মানুষদেরকে হিউজ পরিমাণ রেসপেক্ট দিচ্ছে।
রাইট,
তো আমার কাছে মনে হতো যে মানে থাকে না সুপারম্যান টাইপের, যে একটা লোকালিটিতে যদি 100 জন থাকে সেখানে, আমার কাছে মনে হতো এই মানুষটা হচ্ছে লাইক সুপারম্যান, যে ডক্টর থাকে সবাই তাকেই রেসপেক্ট করতেছে, সবাই হসপিটাল এনভায়রনমেন্ট রেসপেক্ট করে, সর্বোচ্চ লেভেলের ডক্টরই সেখানে থাকে। তো এইসব দিন আমাকে, এইসব জিনিসগুলো আমাকে আরো বেশি মানে মানে এনকারেজ করে যে হইলে ডক্টরই হতে হবে। তো ছোট সময় থেকে ওইভাবেই প্ল্যান যে ডাক্তার হইতে হবে এরকম ভাবে। তো এর ভিতরে কিছু জিনিস মাঝে মধ্যে আমার ঝামেলা হইতো, লাইক যেটা বলেছিলাম বাবার কথা, বাবা তো আসতো না, আমি আসলে ওকে মিস করতাম না, বাট যদি এমন হইতো যে ফ্রেন্ড সার্কেলে কোথাও বাবাকে নিয়ে কোনো গল্প করা হতো যে বাবা আজকে এইটা বলেছে বা ওইটা বলেছে, লাইক বাবা আজকে মেরেছে, বাবা আদর করেছে, আমার এই গল্পগুলো ভালো লাগতো না, আমি চেষ্টা করতাম এই গল্পটা কিছু বলতাম না, চুপ করে থাকতাম, কারণ আমার তো আসলে কিছু বলার নাই, শেয়ার করার মতো কোনো কিছুই নাই, তো কি শেয়ার করবো। তো এই ধরনের গল্প আমার কাছে একটু মানে ভালো লাগতো না, অস্বস্তি ফিল করতাম যে এই গল্পটা কখন শেষ হবে, বা চেষ্টা করতাম ওখান থেকে কুইট করার জন্য। এটা খুবই আর্লি এই যে, এমন না তখন আমি সবকিছু বুঝি, লাইক হয়তো আমি তখন 5-6 এ পড়ি বা তারও আগেও হয়তো বা হতে পারে, এরকম আমার বাসায় ফ্রেন্ড বলি বা স্কুলে বলি সব জায়গাতে এরকম, মাঝে মধ্যে এমন হতো স্কুলে বিভিন্ন প্রোগ্রাম হয় বা অনেক সময় স্যাররা বলে যে সামনে আসো, বাবা মা সম্পর্কে কোনো কিছু বলো, দেখবো আমার কাছে খুব অড লাগতো। বাবা সম্পর্কে আমি গিয়ে কি বলবো, আসলে তখন আমার কি বলার কিছু ছিল এখানে, এরকম ঝামেলা একটা হতো তখন। এমন তো কিছু তো বলতে হবে, এখন সেখানে তো আমি আর শেয়ার করতে পারি না যে বাবা তো আমাকে সময় দেয়নি, বাবাকে কাছে পাইনি। তখন হয়তো হয়তো হয়েছে বইয়ের ভিতরে যেগুলো
লেখা থাকে
মুখস্থ কিছু কথা ওগুলো বলে দিতাম আর কি, এরকম এগুলো আমি খুব আনিজি লাগতাম আমার কাছে। তো ভাই এমন যদি হয়তো মাঠে হয়তো বা খেলতেছি অনেক ফ্রেন্ডরা, কোন একটা ফ্রেন্ড এর বাবা চলে আসছে, তাকে হয়তো বা কোলে উঠে আদর করতেছে, তো তখন আমি জাস্ট তাকিয়ে দেখতাম কাইন্ড অফ এরকম এরকম। বাট চাই না তখন আসলে খারাপ লেগেছে নাকি ভালো লেগেছে। তবে হ্যাঁ একটা কথা আমি বলবো, মায়ের সান্নিধ্যে থেকে আমি আসলে বাবা কখনো ওই অর্থে মিস করিনি যে বাবার ভালোবাসা পেতে হবে, ভালোবাসার জন্য আমি কাঙ্গাল বা সবার বাবা আছে, আমার বাবা কেন নেই, বাবা কেন বলে ডাকতে পারি না, তখন এরকম ফিলটা আসলে হয়নি। সেক্ষেত্রে আমার মা বলবো 100% সাকসেস। মানুষ বলে না যে মা ছিল মাই সবকিছু, বাবাও মা, মাও মা, ঠিক আছে এরকম। তো আসলে আমার মায়ের ক্ষেত্রে আসলেই সত্যি কথা মানে পুরোটা মায়ের সাথে যায়। এট এ টাইম বাবা মা দুইজনের রোলটাই প্লে করতে পেরেছে, এবং আমার কখনোই ওই জিনিসটা ফিল করতে দেয়নি যে বাবা আমাদের কাছে আসে না, বাবাকে আমি কাছে পাচ্ছি না। পাশাপাশি আরো হেল্প করেছে, যেদিন বাবা ছিল খারাপ আচরণটাই করেছে, তো সেক্ষেত্রে তাকে ভুলতে বা তার সান্নিধ্যে পাচ্ছি না সেটা ইজিলি মেনে নিতে আমাকে আরো হেল্প করেছে। তো এরকম মানে ছোটবেলায় টুকিটাই ঘটনাগুলো ঘটতো। আরো কিছু অপশন যেগুলো থাকতো, মাঝে মধ্যে এমন হতো যে বাসায় হয়তো বা কোনো ফ্যামিলি মেম্বার বেড়াতে এসেছে, যেটা হয় আর কি। তো আমি যদি এরকম হয় না, ছোট বাচ্চা থাকলে এসে বলে যে তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, বাবার নাম কি, এরকম ফ্যামিলি সবাই তো জানে যে বাবা আসে না। তারপরও জানি না, মানুষের খুব ইন্টারেস্ট থাকে আমার মুখ থেকে শুনতে, বাট আমি কি জানি বাবা সম্পর্কে, এরকম থাকে। এবং এটা আমি খুব এক্সপিরিয়েন্স করেছি, অনেক এক্সপিরিয়েন্স করেছি। এসে বলতো তোমার বাবা গিয়ে আসে, বাবা কবে এসেছিল, বাবা কবে দেখেছো, তো এগুলো যারা জিজ্ঞেস করতো খুবই কাছের রিলেটিভ ছিল, যেহেতু বলেছিলাম ফ্যামিলি দুইটা মানে কাজিনের ভিতরে বিয়ে, তো যারা আসতো কমন রিলেশন এরকম থাকতো, কমন রিলেটিভ,
আই থিঙ্ক তারা জানে ব্যাপারটা, জানার পরে
জানে। কারণ বললাম না বাবা মা তো কাজিন ছিল, তো রিলেটিভ গুলো ছিল কমন, আমার দিক থেকেও যেরকম বাবার দিক থেকেও সেরকম কমন। তারা এসে জাস্ট হয়তোবা কোন রকম এনজয় করতো জিনিসটা, যে একটা ছোট বা হয়তোবা কিউরিয়াসিটি থেকে, যে ছোট বাচ্চাটা অথবা অনেক সময় এমন হতো যে খারাপ লাগা থেকেই জিজ্ঞেস করতেছে যে ওর মধ্যে কি ফিলিংস, ও কি আসলে জানে বাবা যে আসে না, বা ও কিরকম ফিল করে, হয়তোবা কাইন্ড অফ চাইতো যে আমি হয়তোবা কোনো খারাপ কিছু বলবো, আমাকে একটু সান্ত্বনা দিবে। আসলে এই জিনিসগুলো না মানে আরো সান্ত্বনার থেকে আরো বেশি খারাপ লাগা তৈরি করে। তখন কি দরকার আমাকে জিজ্ঞেস করার বাবা আসে কি না আসে, আমার তো দরকার নাই কোনো সান্ত্বনা, আমি তো ভালো আছি, দেখতেছি আমি হাসতেছি খেলতেছি, দেখে নিয়ে এসে কাছে বসিয়ে তারপর আদর করে জিজ্ঞেস করবে বাবা কি আসে, বাবা কবে এসেছিল, বাবার কাছে গিয়েছিল।
ভেরি এম্বারেসিং। আমরা এই বিষয়গুলো আজকে এখানে জানছি, এবং এই বিষয়গুলো আসলে একটু নোট করার মতো। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আসলে সামহাও যেভাবে আমাদের জায়গা থেকে ট্রিট করি, ওদের একটা স্ট্রং পার্সোনালিটি আছে। হ্যাঁ, এবং একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি মাত্র এক মিনিটে। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ডরের একটা নতুন সেগমেন্ট শুরু হয়েছে, এটা হয় হচ্ছে বৃহস্পতিবার রাত 12টা থেকে 1টা পর্যন্ত, যেখানে আমাদের ট্যারট কার্ড রিড করা হয়, ফিউচার বলে অনেক সময় রেজা ভাই, এবং ভেরি মিস্টেরিয়াস ওয়ার্ল্ড নিয়ে সে অনেক বেশি গবেষণা করে, ওই বিষয়গুলো নিয়ে অনেক বেশি জানাশোনা তার। তো গত সপ্তাহের আগের সপ্তাহে এক ভদ্র মহিলা এসছেন, তিনি খ্রিস্টিয়ান, তার একটা একটাই মাত্র বাচ্চা, তাকে তিনি সাথে করে নিয়ে আসছেন, এবং তিনি ধরে নিচ্ছেন যে তার বাচ্চার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। কি প্রবলেম আমরা জিজ্ঞেস করলাম, তার মানে কজ যেগুলো ছিল সেগুলো খুবই ফানি এবং ভেরি ইন্টারেস্টিং। সে বলছে আমার বাচ্চা সকালবেলা ঠিক মতো খাইলে দুপুরবেলা ঠিক মতো খায় না, দুপুরবেলা ঠিক মতো খাইলে রাতের বেলা ঠিক মতো খায় না, এবং ধারণা করছে তার উপরে সে কোনো কিছু আসর করছে। মানে এই পরিমাণ এক্সট্রিম লেভেলের টেক কেয়ার, বাচ্চা পাশে থেকে বসে বসে সে মিটমিট করে হাসতেছে, এবং সে খুব ভালো করে বুঝতে পারছে তার মা যেটা করছে সেটা উচিত কাজ না। এই যে বাচ্চাদের ব্যক্তিত্ব এটাকে ডিনাই করে তাদেরকে সামহাও ভালো থাকা, তাদেরকে ভালো রাখার যে চেষ্টাটা করা, এটা অনেক সময় তাদের জন্য বার্ডেন হয়ে যায়। এই কথাটা এই কারণে বললাম যে যেই ছেলেমেয়েরা বা যারা আপনাকে জিজ্ঞেস করেছে তাদের ইন্টেনশন কিন্তু খারাপ ছিল না, কিন্তু তারা মনে করছে এটা জিজ্ঞেস করলে হয়তো আপনি ভালো থাকবেন, হয়তো আপনার ভিতর থেকে কিছুটা হলো ইমোশন বের হয়ে আসবে, অথবা আপনার কাছে একটা ভালো রিপ্লাই বা সামহাও তার কাছ আপনার কাছে একটা ইন্টারাকশন চাচ্ছে তারা। কিন্তু এটাতে ও যে কষ্ট পাচ্ছে এই জিনিসটা বোঝাটা আমাদের জন্য খুবই জরুরি। এটা একটা দিয়ে এক্সাম্পল দিলাম আমরা, এরকম হরহামেশা অনেক ঘটনাই ঘটে যেটা আসলে বাচ্চাদের পার্সোনালিটিকে অনেক বেশি আঘাত করে এবং সেটা সারাটা জীবন ধরেই ওরা কিন্তু মনে রাখে, কারণ মস্তিষ্ক এই সময়টাতে খুবই নরম একটা স্টেজে থাকে। যাই হোক, একটু খেয়াল রাখবেন প্লিজ। আমার মনে হয় যে কথাগুলো আসলে একজন ডাক্তারের বলেই ভালো হতো, কারণ যেহেতু একজন ডক্টর এখানে আমি পেয়েছি, তার হয়ে আমি একটু বলে দিলাম। যাই হোক, বলুন তারপর।
জি জি, তো এরকম ভাবেই ছোটবেলা কাটে থাকে। মাঝে মধ্যে ছোটখাটো এম্বারেজিং মানে সিচুয়েশন আমাকে ফেস করতে হয়, এবং আমি ফেস মানে করতে করতে একটা সময় অভ্যস্ত হয়ে গেছিলাম। কিছু সত্যি কথা বলবো, কিছু মিথ্যে কথা বলতাম যারা হয়তো বা জানতো না। লাইক যদি আউট কোনো পার্সন বাসায় আসতো বা আমরা কারো বাড়িতে যেতাম, তখন জিজ্ঞেস করে যে বাবা কি করে বা কোথায় থাকে। হ্যাঁ, সত্যি কথা বলতাম, বাবা দেশের বাড়িতে থাকে। কেন থাকে? কারণ সেখানে তো বাবা একমাত্র মানে সন্তান, জমি জমা দেখাশোনা করে। তো বাবা আসে? বলতাম হ্যাঁ আসে। তো যেটা আসলে এখন ওই সময় সবাইকে যদিও
ইলাবোরেট করার মতো না,
এটা আসলে শেয়ার করার মতো কোনো ঘটনা মনে হয় না যে আমার বাবা আসে না, কারণ উই আর সেপারেটেড। যদিও ডিভোর্স হয়নি বাবা মার মধ্যে, বাট একটা মেন্টালি একটা সেপারেশন হয়ে গেছে এরকম আর কি। তো আপনি চলতে থাকে, তো তো একটা পর্যায়ে যেটা হয় আর কি,
যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে আপনার মা আপনার ভিতরে এম ঢুকিয়ে দিয়েছিল, আপনি ডাক্তার হবেন।
জি জি জি, ওকে ফাইন। আমি আসলে হ্যাঁ সেটাই, আমার মধ্যে যেটা পাশাপাশি আমার এম ছিল ডক্টর হতে হবে। তো এই ধরনের সিচুয়েশন গুলো আমাকে মাথায়
মানে
জি জি, এগুলো আমি মোটামুটি হ্যান্ডেল করতে করতে অভ্যস্ত ছিলাম যে হ্যাঁ বাসায় কেউ আসলে বা কোথাও গেলে বাবা সম্পর্কে কোশ্চেন আমাকে করবে, যেহেতু আমি মোটামুটি ছোট ছিলাম তখন। এবং ওগুলো আমি ইউজ টু যে কি কোশ্চেন করবে এবং কি অ্যান্সার দিতে হবে এমন। তো এমন হয়তো মাঝে মধ্যে যে কোশ্চেন করতেছে আমি হয়তো বা কোশ্চেন যদি নাও শুনি, যখন অ্যান্সার গুলো দিব আমি জানি কি কোশ্চেন করবে বাবা সম্পর্কে, এরকম না ফানি হয়ে গেছিল আর কি। যাই হোক, পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতাম। বাট আসলে পড়াশোনায় খুব যে আহামরি খুব ভালো ছিলাম তাও না, আবার একদম যে খারাপ ছিলাম তাও না, অ্যাভারেজের থেকে ভালো ছিলাম, বাট ব্রিলিয়ান্টের থেকে মনে একটু কম ছিলাম আর কি এরকম। বাট চেষ্টা মোটামুটি করতাম আর কি। এমন করতে করতে এসএসসি পরীক্ষা চলে আসে, অর্থাৎ এর মধ্যে আমি একটু বাদ দিয়ে গেছি। যখন ক্লাস এইটে পড়ি, আমি বলেছিলাম বাবা লাস্ট বাসা থেকে চলে যায় তখন আমি স্কুলে ভর্তিও হইনি, প্রি স্কুল যখন আমার এই তখন চলে যায়। যখন ক্লাস এইটে পড়ি তখন কোন একটা মানে দুপুরে হঠাৎ বাসার কলিং বেল মানে বেজে ওঠে, তা আমি যাই দরজা খুলি, তো আই ওয়াজ জাস্ট সারপ্রাইজ, ও মাই গড বাবা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা থেকেই ফিরবো, ছোট্ট একটা বিরতি নেবো মাত্র 4 মিনিটের। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে ডাক্তার আসিফের জীবনের গল্প। আমরা 4 মিনিট পরে ফিরে আসতে চাই। আর যারা পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, যারা এই অনুষ্ঠানে আসতে চান এবং যারা আমাদের গেস্টের সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা আসতে পারেন আমার ফেসবুকে। ওখান থেকে আপনারা যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফেসবুকে একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে কিবরিয়া, সামনেই তো ফেব্রুয়ারি মাস, এবারের কোনো পরিকল্পনা আছে কিনা, হ্যালো 8920 এর কোনো বই বের হবে কিনা। সবার জন্য একটা গুড নিউজ দিতে চাই, এবার ধামাকা করে খুব বড় করে বিশেষ কিছু হ্যালো 8920 আপনাদের জন্য নিয়ে আসছে, অপেক্ষায় থাকুন। মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি, আশা করছি আমার সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
4 মিনিট পর আর একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আর জি কিবরিয়া রয়েছি এবং ডক্টর আসিফ আজকে তার জীবনের গল্প এখানে বলছেন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, কলিং বেল শুনলেন, দরজা খুললেন, দেখলেন বাবা, তারপর?
জি, তো আমি খালি সারপ্রাইজ ছিলাম, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, আসলে ভাবিনি যে দরজা খুলে বাবাকে দেখবো আর কি।
তো যাই হোক, বহুদিন পরে, তো
বহুদিন না, বহুদিন আসলে পরে বলতে কি, আমি তো মাঝে মধ্যে তো গ্রামে যাওয়া হতো, মানে আমরা মাঝে মধ্যে যেতাম, অথবা বছরে একবার তো বাবাকে গিয়ে দেখে আসতাম। বাবা এসেছে সেই বললাম না, হয়তো হবে 10 বছর লাগে এরকম, বাবা ভিতরে আসলো এখন। তবে মায়ের সাথে মনে হয় তখন কথা ওইভাবে ফেস টু ফেস ফার্স্ট টাইমে হচ্ছে, কারণ আমরা গেলেও মা কিন্তু কখনো আমাদের বাড়িতে যায়নি।
ও আচ্ছা আচ্ছা।
তো যাক, বাবা এসেছে তো মা নর্মালি কথা বলেছে, কেমন আছেন এইভাবে। বাবা মা অবশ্য আপনি করে সম্বোধন করতো, এরকম ওই সময় যেটা হয় আর কি। তো নর্মালি কথাবার্তা হচ্ছিল আমাদের সামনে আর কি। আমার কাছে কেন একটু ভালো লাগতেছিল তখন যে বাবা এসেছে, একটা পর্যায়ে বাবা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে হয়তো বা চা টা খাওয়ার পরে বাবা এখন চলে যাবে, জাস্ট হয়তো বা 3-4 ঘন্টা বাসায় ছিল আর কি। বেসিক্যালি শহর এসেছিল কোনো একটা কাজে, হয়তো বা
একটু উকি মেরে গেছে।
হ্যাঁ না, এক্ষেত্রে উকি মারা বলবো না, হয়তো বা সব হাজার হোক সন্তান তো আমরা
ইচ্ছা করে হয়তো
হয়তো বা আগ্রহটা জন্মেছে যে একবার চোখের দেখা বা দেখে আসি এরকম। তো বাবা কথাবার্তা বলে গেল, খুব ভাল লাগলো ওই দিনকে এরকম। তো এইবার হয়তো কি মাঝে মধ্যে বাবা আসতো, হয়তো বা 3-4 মাস পরে একদিন আসতেছে, বাট থাকতো না, এসে হয়তো বা কিছুক্ষণ থাকতো, হয়তো বা 3-4 ঘন্টা থাকতো বা 4-5 ঘন্টা চলে যেত। বেসিক্যালি তখন মা কখনো বলতো না যে তুমি স্টে করবো বাসায়, এভাবে করতে করতে এরকম বাবা মাঝে মধ্যে আসে, এসে জাস্ট চলে যায়, খুবই কম সময়ের জন্যই আসে আর কি এরকম। এর ভিতরে আমার পড়াশোনায় ফিরে যায়, আবার পরীক্ষা সামনে চলে আসে, মোটামুটি প্রিপারেশন খারাপ ছিল না, ভালোই ছিল, পরীক্ষা দিলাম, বাট রেজাল্ট আসলে সেই অনুপাতে আসেনি যতটা আমার দরকার ছিল। আমার রেজাল্ট এসেছিল 4.88 এসেছিল। আমি চেয়েছিলাম যেহেতু ডক্টর হইতে চাই আর কম্পিটিশন যেহেতু অনেক, 2007 আমি SSC দিয়েছি, তো সেই সময় মোটামুটি ভালো পরিমাণে এ প্লাস আসতো, তো মোটামুটি সেখান দিলাম হ্যাঁ ইম্প্রুভমেন্ট দিব। বাট যাই হোক, আশপাশ থেকে যারা ছিল সিনিয়র কিছু মানে ভাই বলি বা শুভাকাঙ্ক্ষী বলি, তারা বুঝালো যে আরে বাদ দাও, 4.88 কি দরকার ইম্প্রুভমেন্ট দেওয়ার, সামনে তো ইন্টারমিডিয়েট আছে, এখানে ভালো করো, তারপরে তো এডমিশন টেস্ট আছে, যদি এখানে এ প্লাস তোমার থাকে ভালো মতো পড়াশোনা করতে পারো, এর থেকে খারাপ রেজাল্ট দিও, তখন অনেকে গভর্নমেন্টে চান্স পেয়ে গেছে, আসলেই চান্স পেয়ে গেছে। ভর্তি পরীক্ষার যদি শুরু হলো, আমাকে যেটা বলেছিলাম ছোটবেলা থেকে বাসা থেকে বলেছিল যে হইলে ডাক্তার হইতে হবে, আর না হলে কোনো কিছু হওয়ার দরকার নেই, আমার তো চিন্তা ওরকমই হইলে ডাক্তারই হবো। যখন কোচিং শুরু করলাম, আমি শুধুমাত্র মেডিকেল এডমিশন টেস্টের জন্যই কোচিং করতেছি, অন্য কোনো কিছু না, হলে ডাক্তারই হতে হবে। এবার যখন ফর্ম তোলার পার্টটা আসলো, শুধুমাত্র একটা ফর্ম তুলেছিলাম মেডিকেল কলেজে, কোনো ভার্সিটির ফর্মই তুলিনি, পরীক্ষা দেওয়া দূরের কথা।
মাই গডনেস,
মানসিকতা এরকম যে হইলে ডাক্তার
আর নাহলে
পড়াশোনাই করবো না এরকম। আমার ফ্যামিলিও এরকমই, ফ্যামিলি বলতে তো মা আমি আর আমার বোন আর কি এরকম, তাদের ইচ্ছা যে হইলে ডাক্তার হও, নাহলে কিছু হওয়ার দরকার নেই এরা কিছু, ভালো কথা। তো এবারে পরীক্ষা দিলাম, যেটা পাবলিক পরীক্ষা যেটা হয় সরকারি মেডিকেল কলেজের জন্য যে এডমিশন টেস্টটা হয়, পরীক্ষা দিলাম, বাট আনফর্চুনেটলি টিকলাম না, টিকলাম না বলতে বেশ অনেক দূরে চলে গেলাম। ফার্স্ট টাইম ছিল সেটা পরীক্ষা, আমার জন্য আর একটা বছর সময় ছিল হাতে, যে একটা বছর আর একটু পুরো প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইম দেওয়ার চান্স থাকে সেটা, বাট আমি আসলে চাচ্ছিলাম না সেকেন্ড টাইম ওয়েট করতে, আমি চাচ্ছিলাম যে না আমাকে এখনই ডাক্তারি পড়া শুরু করতে হবে, আমি এক বছর ওয়েট করতে পারবো না। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি তো 3 মাস বা 2.5 মাস সময় থাকে এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়ার, আমার কাছে সময়টা ভালো লাগে না, মনে হয়েছে আমি তো কোনো মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা পাচ্ছি না, নিজে নিজে পড়তেছি, মানে কেমন যেমন লাগতেছে যে আমাকে কোনো একটা ভার্সিটি বা মেডিকেল কলেজ যেহেতু ভর্তি হতে হবে, তো আরো 1 বছর ওয়েট করতে হবে, এটা আমার কাছে ভালো লাগতেছিল না। বাট যেহেতু মা বলেছি গভর্নমেন্ট জব করতো, তো আসলে প্রাইভেট মেডিকেল কলেজ আমাকে যে পড়াবে সেরকম আসলে সেভিংস মানে খুব একটা ছিল না, আর যেহেতু বলেছি একটা বড় বোন আমার আছে, তো এর ভিতরে অবশ্যই আমি বলতে খেয়াল নেই, যেটা হচ্ছে আমার বোনের বিয়ে হয়ে গেছিল, এটা আমি যখন ক্লাস 8 পড়ি তখনই বোনের বিয়ে হয়, তো মা যেহেতু সেপারেটেড, তো মা খুব জেদ করি বোনের বিয়েটা খুব ধুমধাম করিয়ে দেয়, মোটামুটি মার যা সেভিংস ছিল তার একটা সিংহভাগ বোনের বিয়েতে খরচা করে, এবং বলা যায় বরিশাল শহরের ভিতরে মোটামুটি সেরকম ভাবেই প্রোগ্রাম করি মানে বিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে মায়ের সেভিংস ও বেশ অনেকখানি নাই বললে চলে, ওই রকম ভাবে ব্যাংকের যে সেভিংস এটা বলে। তো এখন আমার ইচ্ছা বাই মেডিকেল কলেজে পড়ার, এবং মা আরও ইচ্ছা, তো মাও তো আছে ডাক্তারি পড়াবে, তো মা একটু বলেছিল একটা বছর ওয়েট করবা কিনা, আমি বললাম মা দেখো আমার রেজাল্ট তো 2টাতে এ প্লাস না, একটাতে 4.88 আছে, তো কি গ্যারান্টি সেকেন্ড টাইম গিয়ে আমি চান্স পাবো, তখন তো কম্পিটিশন আরো বাড়বে, কারণ আমার তখন একবার যারা জুনিয়র ওরাও তো বের হয়ে যাবে এরকম, তো এটা একটা লজিক্যাল ছিল আসলে, রিস্ক হয়ে যায় সেকেন্ড টাইম। তো এরপরে এখন টাকার তো আসলে হিউজ অ্যামাউন্ট এরকম, লাইক তখন আমার মোটামুটি ভর্তির জন্য 15 লাখ টাকা আমার দরকার হবে এট এ টাইম,
মানে
15 লাখ টাকা
শুধু ভর্তির জন্য,
শুধু ভর্তির জন্য দরকার হবে। প্রতিটা মেডিকেল কলেজে যখন প্রাইভেট মেডিকেল কলেজ যেটা বলতেছি, যখন ভর্তি করা হয় ওখানে যে আমাদের যে মানে স্লিপটা দেওয়া হয়, একটা পয়েন্ট থাকে ডেভেলপমেন্ট ফি, বিভিন্ন মেডিকেল কলেজ এই যে ফিটা মোটামুটি এটা বিশাল অ্যামাউন্ট, টাকাটা এখানেই আসলে নেয় উন্নয়ন তহবিল বলে, মোটামুটি 9 লাখ বা 10 লাখ টাকার মতো এই তহবিলে এই খাত উল্লেখ করে কলেজগুলো নিয়ে নেয়।
ফাইন, আমার একটু জাস্ট কোয়েরি আছে, সেটা জানো উন্নয়ন তহবিল মানে কার উন্নয়ন? এটা
মেবি কলেজের উন্নয়ন,
কলেজের উন্নয়ন তহবিল সেটা স্টুডেন্টের কাছ থেকে কেন নিবে?
আই ডোন্ট নো, বাট আমাদের প্রতিটা মেডিকেল কলেজে যে হিউজ অ্যামাউন্ট বললাম 15 লাখের কথা, লাইক এরকম যদি হয় তো বুঝতে হবে এখান থেকে মোটামুটি 12 লাখ বা 13 লাখ যাবে ডেভেলপমেন্ট ফি এই খাতটাতে। আসলে তখন এখন এইভাবেই সব জায়গায় এটা উল্লেখ করি টাকাটা নেয়, আর বাকি যে টাকাটা অথবা দেখতেছে অথবা আদার্স কালচারাল ফি বা এইসব।
একটা জিনিস একটু চিন্তা করে দেখবেন, যারা আমরা অবশ্যই ডাক্তারদেরকে এখানে স্পেশালি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাচ্ছি না, কিন্তু যারা ক্লায়েন্ট লেভেল থেকে আছে মানে আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা, সেটা হচ্ছে যারা ডাক্তারের কাছে যাই অসুস্থ হলে, আমাদের একটা মোটা দাগের কমপ্লেইন থাকে, ডাক্তাররা অনেক ফি নেন, ডাক্তাররা গলা কেটে রাখেন। একটা ডাক্তার প্রাইভেট, আমাদের কতজন সরকারি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে বের হয়, প্রাইভেট মেডিকেল কলেজে যে পড়াশোনা করছে তার স্টার্টিংয়েই হচ্ছে 15 লাখ টাকা দিয়ে সে ভর্তি হচ্ছে, এরপরে পুরো জীবন ধরে যে তার যে পড়াশোনা 5-7 বছরের যে পড়াশোনা, সেখানে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে? তাহলে সেই ডাক্তার যদি প্র্যাকটিসে বসে কারো গলা কাটেন, আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা কি খুব বেশি অনুচিত? একটা প্রশ্ন থেকেই যায়। এই যে সিস্টেম, এটা শুধুমাত্র ডাক্তারের দোষ দিয়ে লাভ নেই, পুরো শিক্ষা ব্যবস্থারই কিন্তু একটা সমস্যা। হ্যাঁ বলুন, তারপরে?
জি, তো আসলে এত টাকা তো মায়ের কাছে তখন ছিল না, সত্যি কথা বলতে তখন মায়ের অ্যাকাউন্টে ছিল মাত্র 2-2.5 লাখ টাকার মতো, বাকি টাকাগুলো করতে গেছে। আর মাও খুব চাচ্ছে আমাকে ডাক্তার বানাবে, যদি একদম প্রি প্ল্যান ছিল এটা, তখন কি করবে এখন? তখন রিলেটিভ যারা ছিল, তো মায়ের কাছে একটা শুধুমাত্র অ্যাসেট ছিল যে মা রিটায়ারমেন্টের পরে একটা ভালো এমন টাকা পাবে, বাট তখন তো মা রিটায়ার করেনি, অথবা আরো তখন থেকে 7-8 বছর পরে সেই টাকাটা পাবে এরকম। বাট সেটা কিন্তু একজন মানুষের সারা জীবনের একটা সম্পদ বলা যায়, একটা গভর্নমেন্ট জবে এখন যদিও অনেক বেতন, বাট তখন তো ওরকম বেতন ছিল না। মোটামুটি আশা চলি এইটাই যে আমি রিটায়ারমেন্টের পরে একটা ভালো অ্যামাউন্ট টাকা পাবো, সেটা দিয়ে অথবা আমার বাড়ি গাড়ি বা কিছু একটা আমি করবো এরকম। বাট মা শুধুমাত্র আমার পড়াশোনার জন্য রিটায়ারমেন্টের যে টাকাটা, তখন তো সেটা মানে যেহেতু 7-8 বছর বাকি আছে সেটা তো পাবে না। রিলেটিভ কিছু ছিল আমাদের যারা যথেষ্ট হেল্প করেছে, খুবই ভালো অবস্থানে, লাইক অনেক তাদের কাছ থেকে অথবা ধার হিসেবে টাকাটা নেয়া। এখন ধার হিসেবে নিলে কিছু তো বলতে হবে যে ধারটা আমি কিভাবে দিব, যেহেতু সম্পর্ক ছিল মানে খুবই রিলেটেড, মানে ব্লাড রিলেটেড এরকম। সেক্ষেত্রে মা বলেছিল আমি অথবা 5 বছর পরে এটা যখন করবো ওই টাকাটা তোমার তখন দিয়ে দিব। তো তখন আর সবাই মাকে অনেক বেশি পছন্দ করতো বলতে খুব ভালোবাসতো, কারণ সবাই দেখেছে আমার মা কিভাবে আমাদেরকে মানুষ করেছে বা মায়ের লাইফটা আসলে কি। তো সেক্ষেত্রে সবাই হেল্প করেছে আমার যারা, এবারে কিন্তু সবাই আমার মায়ের দিকে সম্পর্কে যে কাজিন ছিল তারা, বাবার ফ্যামিলির যে ফুফাতো ভাই বোন বলি বা তাদের সাথে ওরকম কমিউনিকেশন ছিল হাই হ্যালোর মধ্যে আর কি, এটার কাছে কোনো সাহায্য বা হেল্প, সাহায্য আসলে এটা তো মানে এমন না যে দান করবে কেউ টাকা, ধার নিতে হবে আর কি, ওভাবে নেওয়া হয়নি। আমার মামাতো ভাই বা খালাতো বোন যারা ছিল তাদের টাকা পয়সা একটু ভালো অবস্থায় আছে, তারা হেল্প করলো, ধার দিল মাকে, আলটিমেটলি টাকাটা ম্যানেজ হলো এবং আমি ঢাকাতেই কোন একটা প্রাইভেট মেডিকেল কলেজে আমি ভর্তি হয়ে গেলাম আর কি।
এই 15 লক্ষ টাকা দিয়ে কত সালের?
2009 আমি ভর্তি
হয়েছি। এটা কি এখন আরো বেড়েছে আপনি জানেন?
ডিফিনিটলি বেড়েছে এখন, হয়তো আমি তো ভর্তি হয়েছিলাম 15 লাখ থেকে, যতটুকু আমি এখন জানি আমার কলেজের কথাই, এখন মেবি এডমিশন ওটা এখন লাইক প্রায় অ্যারাউন্ড 20 লাখের মতো লাগতেছে, 19-20 এরকম।
মাই গুডনেস, মাই গুডনেস, লেখাপড়াতে 20 লাখ টাকা যদি স্টার্টিং এই লাগে তাহলে মানে এটা তো আরো আরো তো বিভিন্ন সেমিস্টার ফি আছে, আরো
বলা যাচ্ছে আপনার হয়তো বা কাইন্ড অফ
20 টাকার মামলা এটা,
ঠিক আছে, বা হাফ অ্যামাউন্ট টাকাটা আপনি দিয়ে দিলেন, বাকি হাফ কিন্তু রয়ে গেছে আপনার বাকি 5 বছর বা 6 বছরে।
মাই গডনেস, হিউজ অ্যামাউন্ট অফ মানি। আপনার বাবার তো অনেক প্রপার্টি ছিল,
ডাক্তার বানাতে তো তুমি কিছু হেল্প করো, কিছুটা করো, সবকিছু না করো, যা পারো তা করো। তো বাবা তখন স্টেটই বলে দেয় যে কি দরকার ডাক্তার বানানোর, আরো তো অনেক পেশা আছে, টাকা দিয়ে কেন ডাক্তারি করতে হবে? তো বাবা দিবেই না, বরঞ্চ আরো আরো মনটা ভেঙে দেয়, লাইক সাহস যেটা অর্জন করার, যে ঠিক আছে আমার তো পাচ্ছেন তোমার সাথে তুমি ম্যানেজ করো, হয়ে যায় ম্যানেজ, মানুষ একটা সাহস দেখি সাহসটা দিই না। এটা বললো যে তুমি তো এখন ভর্তি করতেছো, আলটিমেটলি 5 বছর খরচ কি হবে তুমি মেনটেন করবা, দরকার নেই এটা পড়ার, অন্য কোনো কিছু করো।
রাইট, চুম্বক পয়েন্ট আপনারা খেয়াল করবেন স্টোরি, সেটা হচ্ছে মা একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি একজন সেবিকা এবং তিনি সেপারেটেড তার হাজবেন্ডের কাছ থেকে, ওই অর্থ দিয়ে তিনি ছেলে মেয়ে দুজনকে মানুষ করছেন। একটা ছেলে তার, যিনি হচ্ছে আজকে স্টোরি বলতে এসেছে, তাকে তার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে, সরকারি মেডিকেল কলেজে সে চান্স পায়নি, বেসরকারি মেডিকেল কলেজে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার, বাবার সামর্থ্য ছিল বাবা দেয়নি, এবং মা নিজের আত্মীয় স্বজন যার কাছ থেকে যেখান থেকে পেরেছেন হাত পেতে সে কোনো রকম ভাবে যেভাবেই পারুক 15 লাখ টাকা এই ছেলেটাকে ম্যানেজ করে দিয়েছে পড়াশোনা করার জন্য, এবং সে একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে। এবং তারপরে কিন্তু তাওয়াক্কাল তো আল্লাহ, কজ এরপরেও অনেক অনেক টাকার প্রয়োজন, সে কিভাবে সেটা ম্যানেজ করবে সে তখন পর্যন্ত জানে না, কিন্তু ছেলেকে সে ভর্তি করে দিয়েছে। এটা খুবই 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 মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই স্টোরির। ওকে বলুন তারপরে।
জি, আমি ভর্তি হয়ে যাই এরকম ভাবে, তো আমি আসলে কখনোই মায়ের কাছ থেকে দূরে থাকিনি, ফার্স্ট টাইম এখন ঢাকা আসতে হবে। তো ভর্তি হওয়ার পরে এখান থেকে বলা হয়েছিল যে আমরা যখন ক্লাস শুরু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো মা বলেছে ওকে ফাইন, লাস্ট কিছুদিন অথবা সময় 10-15 দিন পাওয়া যাবে, আমরা একটু ঘোরাঘুরি ভিতরে থাকি, মানে আশেপাশে জাস্ট একটু বরিশালের রিলেটিভ যারা আছে এদের বাড়িতে যাই বা দেখা করি বা একটু দোয়া নিয়ে আসি, যেহেতু একটা ভালো কাজে তুমি যাইতেছো এরকম। তো এমনই দীর্ঘদিন ছিলাম, মানে 10-15 দিন ঘুরতেছি, একদিন বাসায় দশ ফিরবো গ্রামের বাড়ি থেকে, তখন ফোন আসে বলতেছে আগামীকাল কি চলে আসতে হবে ঢাকাতে। তো মা বললো কথাটা আমি জাস্ট শোনার পরে মাথায় আকাশ ভেঙে পড়ছে, মানে কালকে যেতে হবে, লাইক মায়ের কাছ থেকে সেপারেট হইতে হবে। তো আসলে আমি কখনো, যদিও হাস্যকর মনে হবে, আমি ইন্টারমিডিয়েট যে পাস করেছি এই পর্যন্ত আমি মায়ের সাথেই ঘুমাতাম, ঘুমায় নিয়ে আসে, এটা নিয়ে অনেক অনেক দুষ্টামি করেছে যে ছেলে বড় হয়ে গেছে এখনো মায়ের কাছে ঘুমায়। আসলে এটা অভ্যাস ত্যাগ করতে পারিনি, ম্যাক্সিমাম টাইম মায়ের কাছেই ঘুমাতাম এরকম। তো এখন হচ্ছে কি আমাকে পুরোপুরি, মা তো ভালো, পুরো বাসা থেকে চলে যেতে হবে একদমই দূরে ঢাকাটা, আমার কাছ থেকে অনেক দূরে, বরিশাল থেকে ঢাকা বেশ অনেকটা দূরে আর কি। তো যেহেতু আগামীকাল বলেছে থাকতে হবে কলেজে, তো দ্যাট মিন্স আমার ওই দিন কি বরিশাল থেকে রওনা দিতে হবে। তো কি আর করার, তাড়াতাড়ি করে বাসায় গিয়ে ব্যাগ ট্যাগ প্যাকিং ট্যাকিং করা হয়ে গেল, আমরা লঞ্চে কেবিন টিকিট কাটা হলো। একটা সময় এলো যে সন্ধ্যা হয়ে গেছে, এখন নতুবা লঞ্চ ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। তো মা আর বোন এসেছিল, যেহেতু আমার ফ্যামিলিতে, ফ্যামিলি বলতে মা আর বোন, অবশ্য দুলাভাই তখন দেশের বাইরে ছিল, তো মা আর বোন এসেছিল আমাকে জাস্ট বরিশাল থেকে মানে বিদায় দেওয়ার জন্য শহর থেকে। তো পরের সময় মা লঞ্চের নিচে নেমে যাবে, মানে ঘাটে থাকে, আমি লঞ্চের জাস্ট তিনতলাতে আমার ক্যাবিনের সামনে এসে দাঁড়াই, তিনতলা থেকে নিচে দেখতেছি মা আর বোন। তো একটা সময় জাস্ট লঞ্চ ছাড়ার সময় হয়, লঞ্চটা জাস্ট আপনারা জানেন যখন কোনো লঞ্চ বা জাহাজ ছাড়ে ওটা পিছনের দিকে এদিকে থাকে, যখন পিছনের দিকে যাচ্ছে ওই সময় আসলে আমার মানসিক অবস্থাতে কি এটা আসলে এখন
ফেস করার মতো বলে বোঝানো যাবে না। যারা এই সিনটা, ইভেন আমার ব্যক্তিগত জীবনেও এটা আছে, আমি যখন বগুড়া থেকে প্রথম ঢাকাতে আসি ঢাকা ইউনিভার্সিটি পড়ার জন্য, মানে ওইটা যাদের আছে তারাই আসলে ফিল করতে পারবে, এটা আসলে অন্য কেউ ফিল করাটা খুব ডিফিকাল্ট। যাই হোক বলুন তারপর।
তো মা দেখতেছি হালকা হালকা চোখ টোক মুছতেছে, তো মাও চাচ্ছে না যে আমার সামনে দেখাচ্ছে খুব মানে অনেক বেশি কানাকাটি এরকম। যাই হোক, তো পরে লঞ্চ তো অনেক দূরে চলে আসলো, এরপরে একটু করে দেখতাম যে মা হারিয়ে যাচ্ছে, মানে ডিস্টেন্স তো বাড়তেছে লঞ্চের, মা তো ঘাটে আছে। এরপরে আর মাকে দেখতেছি শুধু ঘাটের লাইট গুলো দেখতেছি। তো পরে আমি জাস্ট হেঁটে আমার ক্যাবিনে চলে আসি, দরজা বন্ধ করে দিই, একদম যেটা বলে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি কিছুক্ষণ করলাম, মোটামুটি 10-15 মিনিট কান্নাকাটি করে এরপরে একটু রিল্যাক্স হলাম। রিল্যাক্স হলাম এই চিন্তা করে যে আমার সেই চাইল্ডহুড ড্রিম যে ডক্টর হবো সেইটা জাস্ট পূরণ হতে চলেছে।
এটা মেন্টালি না, এই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চাদের জন্য মাথার ভিতরে অন্যরকম একটা চাপ তৈরি হয় সেই সময়টাতে, বাই এনি কস্ট আমাকে ডাক্তার হইতেই হবে, কিংবা বাই এনি কস্ট যেহেতু আমার বাবা মার অনেক পরিশ্রম আমাকে যেভাবেই হোক তাদের স্বপ্ন পূরণ করতেই হবে, এরকম কোন চাপ অনুভব করেছিলেন সেই মুহূর্তে? অনেক টাকা তো, 15 লক্ষ টাকা সে ধার গুধুর করে নিয়ে এসছে বিভিন্ন লোকজনের কাছ থেকে নিয়ে এসছে,
যেহেতু টাকা অনেক পরিমাণে গিয়েছে। তো সেক্ষেত্রে আমার একটা প্রেশার কাজ করতো যে মোটামুটি অনেকেই জানেন, বা যারা মেডিকেল কলেজে পড়তেছে বর্তমানে বা ডক্টর যারা হয়ে গিয়েছে তারা জানে যে মেডিকেলে এডমিশন নেওয়ার পরে যদিও বলা হয় 5 বছরের কোর্স, পাশ করে বেরোতে বেরোতে মানে খুবই সৌভাগ্যবান কিছু মানুষই থাকে যারা
5 বছরে
বেরোতে পারে, ম্যাক্সিমাম 7-8 বছর লেগে যায়। তো সেটা যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয় একদিক থেকে অথবা পোষানো যায়, প্রাইভেট মেডিকেল কলেজে আপনার ইয়ার লস মানে আপনার টাকা আরো বেশি লস। একটা প্রেশার অনুভব করতাম সবসময় যে আমি যদি ইয়ার লস করি আমাকে আরো বেশি টাকা এখানে দিতে হবে, আর যেহেতু মোটামুটি মিডল ক্লাস ছিলাম তো সেক্ষেত্রে এমনও না যে টাকা ইজিলি চলে আসবে, তো সেটাও একটা ব্যাপার। তবে আমি আসলে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু বারবার বলতেছি মিডল ক্লাস মিডল ক্লাস, মা কিন্তু কখনো আমাদের কোনো মানে শখ কোনো কিছুই রাখেনি, বললাম না যে বাবা কখনো ফিল করিনি কোনো কিছু, মোটামুটি অনেক ভালোভাবেই আমাদেরকে ই করেছে।
রাইট, তো লঞ্চের উপরে ছিলেন
আপনি? জি, লঞ্চের উপরে ছিলাম। এরপরে জাস্ট ওই ফিল মানে মনে করে থাকলাম ওকে ফাইন, সকালে তো যাবো, নতুন কলেজে যাব, নতুন লাইফ শুরু হবে, অ্যাপ্রন পরবো, এইসব চিন্তা করতেছি আর মানে সেরকম স্বপ্ন দেখতেছি, মানে কালকে লাইক এরকম যে কালকে থেকে আমি ডক্টর, যদিও MBBS এর ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া মাত্র শুরু করবো, এখনো শুরুই করিনি ক্লাস, ভাবতে চালে আমি ডক্টর হবো। আগে যখন রাস্তাঘাটে চলাফেরা করতাম লাইক কলেজ লাইফে, হয়তো বা সাইকেল নিয়ে যাচ্ছি স্কুলে, হয়তো বা দেখতাম আমাদের যে গভর্নমেন্ট কলেজের ভাইয়েরা বা পুরো অ্যাপ্রন পরে হয়তো বা হাঁটাহাঁটি করতেছে বা মার্কেটে এসেছে, তখন আমি তাকিয়ে দেখতাম যে আরে এটা তো আমার ড্রিম, কবে আমি এরকম হবো। তো মনে হচ্ছে আমার সেই স্বপ্নগুলো মানে আজকে সবই জাস্ট পূরণ হওয়ার পথে আর কি। এরকম তো সকাল হয়ে গেল, যেরকম আমি প্রথম দিকে দুলা ভাইয়ের যে বাসাটা ছিল আমার, হচ্ছে আমার কাজিন একজন বোন, ওর বাসাটা থাকে, বাসা ঢাকাতেই থাকে, ওর বাসাতেই প্রথমে উঠি, ওখান থেকেই প্রথম আমি ক্লাস করা শুরু করি। তিন চারটা দিন ক্লাস করার পরে আমি হোস্টেল পেয়ে যাই, আমাদের কলেজ হোস্টেল। তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলতে আসলে ভালো লাগছে, কিন্তু নার্ভাসনেসটা বেশি কাজ করেছে, যেহেতু ঢাকার বাইরে থেকে এসেছি, তো এখানে অনেকে ছিল ম্যাক্সিমামই ছিল ঢাকার, ঢাকার যারা আমার ফ্রেন্ড ওরা ম্যাক্সিমাম ঢাকারই ছিল। তো প্রথম দিকে ওরা একটা গ্রুপ তৈরি করেছিল যারা ঢাকাতে থাকে, আর যারা ঢাকার বাইরে থেকে এরা একটু মোটামুটি পিছনে পড়ে গেছিল ওদের কাছ থেকে, তেমন একটা কথা বলে না, তো খুব একটা মিশে না এরকম, তো একটু নার্ভাস লাগতো যে কেমনে মিশবো কেমনে কি করবো। দেখ ধীরে ধীরে ওই রকম অবস্থায় ছিল, এর মধ্যে হোস্টেল পেয়ে গেলাম, তো হোস্টেলে উঠলাম, একটা ফ্রেন্ড বললো হোস্টেলে তো উঠেছিস, এখানে কিন্তু র্যাগিং ট্যাগিং হয়, র্যাগটা কিন্তু দেওয়া হয়। তো আমি বললাম তাই নাকি, বলছে হ্যাঁ র্যাগ দেওয়া হয়। তো র্যাগ সম্পর্কে শুনেছি যে ভাইরা দেখে এনে একটু মজা টজা করে, একটু মেন্টালি প্রেশারের ভিতরে রাখে, বাট এটা আসলে কতটা ভয়াবহ হতে পারে বা কতটা ফানি হতে পারে এক্সপিরিয়েন্স তো করিনি, যেহেতু ফার্স্ট টাইম আসছি মানে ভার্সিটি লেভেলে মেডিকেল কলেজে আর কি। যাই হোক, আমার যে রুমটাতে হোস্টেলে সিট দেওয়া হয় আমি ছিলাম, আর আমার ইমিডিয়েট একটা একবার সিনিয়র একটা ভাইয়া ছিল আর কি। তো ভাইয়ার বাসা ঢাকাতে, ঢাকা শহরের ভিতরে, তো ভাইয়া হোস্টেলে কম স্টে করতো, আমি একটু শান্তশিষ্ট ছিলাম তখন, তখন কথা খুব কম বলতাম, এখন যদিও অনেকটা কথা বলি। তো ভাইয়া বললো তুমি আজকে উঠেছো, আজকে হোস্টেল থাকার দরকার, বাসা চলে যাও, আমি কালকে আসবো, তুমি কালকে থাকো। কেন ভাইয়া? বলছে ভাইয়া চাচ্ছিল না যে তার অ্যাবসেন্সে র্যাগিংটা হোক, লাইক ভাইয়া যদি থাকে তাহলে আমাকে র্যাগ থেকে অত কিছুটা সেফ করতে পারবে, ভাইয়া যেহেতু রুমমেট চাচ্ছে একটু সেফ করি, ওর কাছে একটু ভালো হই। আমি তো সেটা আসলে ইশারাটা বুঝতে পারি না, ভাইয়া আমাকে আজকেই থাকতে হবে, কারণ বোনের বাসায় থাকে, ওখানে গেছে এসে যে পড়াশোনা করতে বা ক্লাস করতে খুব অসুবিধা হয়। লোকে ফাইন, তাহলে থাকো, ভালো থাকো, কোনো সমস্যা আমাকে ফোন দিও। ভাইয়া চলে গেল। তো আমি তো রুমে তখন একা হোস্টেলে, আর হোস্টেলটাতে মানে সবাই সিনিয়র ছিল আমার ব্যাচে, মানে ওই ফ্লোরটাতে শুধু আমি ছিলাম, আমার একটা ব্যাচমেট ছিল, সে অলরেডি র্যাগ খেয়েছে দুদিন আগে। তো সবসময় একটা ভয় ভয় থাকি কখন আমাকে ডাইকে র্যাগ দিয়ে দেয়, যখনই সন্ধ্যা হয়ে যায় আমি রুমের দরজা লক করে দিয়ে পড়ি, কারণ আমি জানি যদি আবার আমাকে ডাক দিয়ে র্যাগ ট্যাগ দেয়, ভয় ভয় থাকি। পড়তেছি পড়তেছি এমন সময় রাত মনে হয় তখন 11টা বাজে, হঠাৎ করে দরজায় টোকা দিল, তা আমি বুঝছি এবার হয়েছে কাজ, ডেফিনেটলি র্যাগিং তার জন্যই দেখেছে, আর কি জন্য ডাকবে। দরজায় খুললাম, দেখলাম পাশের রুমের এক বড় ভাই, বললো একটু দিয়ে এই রুমে আসো। তো আমি আচ্ছা ভাই আসতেছি, পরে আমাকে দেখেছিল একটা ভাইয়া, তো রুম দরজাটা জাস্ট একটু খুলে আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি হায় হায় আমার সামনে অডিয়েন্স বলতে মোটামুটি 100 মতো হবে, শুধু আমি একা আছি সেখানে, বলিকা বাকলা যেটা বলে আর কি। এখন মানে দেখা মাত্রই আমার তো বড় সুখ হয়ে গেছে আর কি। এরকম তো ঢোকার পরে র্যাগ যেটা হয় সবাই জানে, র্যাগিং চলতেছে, বিভিন্ন ভাইয়েরা মজা করতেছে, ফাইজলামি করতেছে। তো আমার একটা সময় মানে বুঝলাম খুব শান্তশিষ্ট থাকি, আর যেটা বললাম মায়ের কাছে থাকি, মায়ের সাথে ঘুমাই, আমি তো আসলে এই ধরনের সাথে অভ্যস্ত না। এখন ভাইয়েরা কোশ্চেন করতেছে, এটার অ্যান্সার দিতে হবে, একটা অপশন রাখতেছে, যদি তুমি অ্যান্সার না দাও তাহলে তোমার অপশন হচ্ছে এইগুলো, অপশন গুলো এরকম, যদি এই কোয়েশ্চেন অ্যান্সার না দাও তাহলে
দিলেও এটা,
হ্যাঁ দিলেও এটা। তো সেটা অপশন মানার কোনো উপায় নেই, তো যাই হোক বাধ্য হয়ে এক প্রকার অ্যান্সার আমি দিতাম। একটা বলছে আমার কাছে খুব বেশি মানে খারাপ লাগতেছে, আসলে তাদের কাছে জিনিসটা ফানি ছিল বা আমার কাছে এখন ফানি, বাট ওই মুহূর্তে আপনি চিন্তা করেন একদমই ঢাকার বাইরে থেকে এসেছি, বরিশাল থেকে এসেছি, কাউকে এখানে চিনি না, আমার সামনে যারা আছে আমাকে নিয়ে সবাই মজা করতেছে, লাইক আমি একটা ওখানে জোকার, যা বলতে সবাই হাসতেছে, মাঝে মধ্যে ঝাড়ি দিচ্ছে, বকা দিচ্ছে, ভয়ও পাচ্ছে আবার রাগও উঠতেছে, কেন এটা করতেছে, মানে আমি তো কোনো ফল করিনি, যেটা তখন আমার ফিলিংস আর কি। যাই হোক, একটা পর্যায়ে এরকম করতে করতে রাত 3টা বেজে গেছে, রাত 3টা, আর আমি যখন মানে শেষের দিকে এমন চিন্তা ভাবনা হয়েছে যে আমি এখানে যে কোশ্চেন আমাকে করেছে আর যে কাজগুলো আমাকে দিয়ে করিয়েছে, তো এরপরে এখানে আমি আর এসটি করবো না, কালকে আমি এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাবো, মানে এটা মনে মনে একটা
মানে লজ্জায় মুখ কাউকে দেখাতে পারবো না, ইনফ্যাক্ট ফিলিং এরকম হয়।
এরকম
ওকে, আমরা এখান থেকে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, মাত্র 5 মিনিটের একটা বিরতি নেব। আপনারা শুনছেন ডক্টর আসিফের জীবনের গল্প, ওনাকে সাথে করে নিয়ে আমি ফিরে আসবো ঠিক রাত 12টায়। আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি, আর যারা আমার সঙ্গে আছেন তারা ফেসবুকে যোগ দিতে পারেন এই মুহূর্তে। আমার ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই আপনাদের জানা আছে, www.facebook.com/kibriya.rj kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্রায় 13 লাখের কাছাকাছি এখানে ফ্যান বা ফলোয়ার্স আছে, আপনারা চাইলে এখানে যোগ দিতে পারেন। এবং অসংখ্য ফেক পেজ আছে আমাদের FB-তে, Hello8920 নামে, আমার নিজের নামে, আরজে কিবরিয়া নামে। প্লিজ একটু কেয়ারফুলি চিন্তা ভাবনা করে খুঁজে তারপরে লাইক দিবেন, কারণ এগুলো ফেক পেজে থাকলে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমার পেজটি আরজে কিবরিয়া নামে আছে, URL দিয়ে খোঁজ করলে আপনি সেটা পেয়ে যাবেন। এবং যে পেজটিতে দেখবেন সবচেয়ে বেশি ফলোয়ার, যেটা বললাম আমি 12,80,000-এর উপরে। যাই হোক, আমরা 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি, 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসবো, আশা করছি আমার সাথেই থাকবেন।
Close up presents Hello8920 Close up. The closer, the better. Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
প্রিয় শ্রোতা, 5 মিনিট পর সময় রাত 12টা, আপনারা আবারও শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স Hello8920। আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি, শুনছেন ABC রেডিও FM 89.2। এখানে জীবনের গল্প বলছে ডক্টর আসিফ, এবং জীবনের গল্প যদি আপনি বলতে চান আপনি আসতে পারেন। সমাজের যে কোনো শ্রেণীর মানুষ এখানে জীবনের গল্প বলতে পারেন, তৃণমূল পর্যায়ের মানুষ থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলার মানুষ পর্যন্ত, যেটা হয়েছে আমাদের Hello8920 এযাবৎ পর্যন্ত সবাই এসছেন, সুতরাং আপনিও আসতে পারেন। একেবারে দিনমজুর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একজন ডাক্তার পর্যন্ত, যেই হোক না কেন সবার জন্য এটি প্ল্যাটফর্ম। এবং যার জীবনের গল্প থেকে কোনো মেসেজ আছে, কোনো কিছু শেখার আছে, সেটা অ্যাডভাইস না অফকোর্স আমাদের লিসনারদের জন্য, যদি কারো কোনো উপকারে আসে এরকম গল্প যদি হয় আপনি আসতে পারেন, আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনটা অটোমেটিক্যালি এখানে রেকর্ড হয়, অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা এখানে রেকর্ড করা হবে এবং এই রেকর্ড ভয়েসটা পরবর্তীতে আমরা শুনে থাকি। সুতরাং খেয়াল রাখবেন ফোন থেকে আপনি যেই নির্দেশনা পাচ্ছেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে আসিফ ভাই, আমরা যেখানটায় ছিলাম, আপনি যেটা বলছিলেন যে র্যাগ দেওয়া হলো এবং একেবারেই হ্যাপাজার্ট পরের দিন চলে যাবেন ব্যাক ট্যাক গুছিয়ে, এরকম একটা অবস্থা।
জি, এরকমই ফিলিংসটা তখন হয়েছিল। দেখো রাত 3টার সময় ওখান থেকে মানে বের হলাম, তখন একটা সময় বড় ভাইরা বললো আসলে এটা কিছুই না, মানে মন খারাপ মানে একটা ফান ছিল, আমরা তোমাকে ফান করছি, তোমাকে কেউ মারবো না বা কোনো বকবাদি করবো না, বাট আমার মন খুব খারাপ হয়ে যায়। আমি রুমে চলে আসলাম, তো রাতে আমার ঘুম টুম হয়নি। দেখ এমন করতে করতে মোটামুটি পড়াশোনায় আমি শুরু থেকেই আমার একটা লাইফে একটা যেহেতু একটা গোল আছে ডাক্তার হতে হবে, আমি তো জানি কিভাবে আমি এখানে ভর্তি হয়েছি, ইভেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড হিস্টোরিটা কি, তো এগুলো চিন্তা মাথায় রেখে আমি পড়াশোনা করতাম। মোটামুটি একটা ভালো প্রিপারেশনই ছিল পড়াশোনা, এবং আল্লাহর রহমতে মোটামুটি ভালো রেজাল্ট করতেছিলাম ওইখানে। এমন করতে করতে আমাদের অনেকে দিনে থাকবেন যারা মেডিকেলে পড়াশোনা করেন, 3টা ভার্সিটি এক্সাম হয় আর কি, ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন বলি, সেকেন্ড অ্যান্ড ফাইনাল আর কি। তো ফার্স্ট অফ পরীক্ষা দিলাম, পাস করে গেলাম। তো এর মধ্যে যেটা হয়, বিকেলে যখন কলেজে ঘুরতে বেরোই দেখতাম বড় ভাইয়ারা যারা আছে, কাপল যারা আর কি, ভাইয়া ভাইয়ার গার্লফ্রেন্ড নিয়ে অথবা কলেজের ভিতরে ঘোরাফেরা করতেছে, বা এই পুকুর পারে বাদাম খাচ্ছে, বা ভ্যালেন্টাইন ডে তে ভাইয়ারা আপুদেরকে নিয়ে ঘুরতেছে, এগুলো দেখলে আমার খুব ইচ্ছে হতো যে আমার তো গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে আর কবে হবে। এমন করতে করতে আমি যখন ফার্স্ট অফ পাস করি, আমি থার্ড ইয়ারে, কলেজে টুকটাক প্রোগ্রাম করতাম, অ্যাঙ্করিং যেগুলো হতো কালচারাল উইক টুইক হলে মাঝে মধ্যে অ্যাঙ্করিং করতাম। তো তেমন একবার কালচারাল উইক শুরু হয় কলেজে, তো আমি ওখানে অ্যাঙ্কর ছিলাম।
আচ্ছা,
আমি তো তখন থার্ড ইয়ারে, দ্যাট মিনস এরপর আর 2টা ব্যাচ কলেজে ভর্তি হয়ে গিয়েছে। তো কোনো একটা প্রোগ্রামে আমার যে কোহোস্ট সাথে ছিল, একটা আপু ছিল আর কি আমার সাথে, তো আপু লাস্ট মুহূর্তে বলতেছে সে প্রোগ্রামটা করতে পারবে না। তো এখন আমার ওই মুহূর্তে একজন পার্টনার দরকার ছিল, লাইক অ্যাটলিস্ট এমন পার্টনার যদি হয় জাস্ট দাঁড়িয়ে থাকবে, যা বলার আমি বলবো তাহলেও চলবে, সেগমেন্ট আকারে ছিল, মানে 3টা কাপল টাইপের অ্যাঙ্করিংটা হবে। তো আমি যেহেতু কাপল ছাড়া আমি গেলে জিনিসটা একটু খারাপ দেখায়, তো ওই সময় আমি কোথায় পাবো? যাই হোক, আমি জাস্ট টেনশনে ছিলাম, প্রোগ্রাম তো চলতেছে চলতেছে, কিছুক্ষণ পরে আমার পার্টটা শুরু হবে। জাস্ট ওই সময় আমি দেখলাম ফর দা ফার্স্ট টাইম 3-4টা মেয়ে আসলো, এরা হচ্ছে গানের জন্য আসলো, প্রোগ্রামে গান করবে, একটা মেয়েকে দেখে জাস্ট একবার দেখা করে সেকেন্ড টাইম আবার তাকালাম, জাস্ট ভালো লাগছে, চোখে দেখে ভালো লাগে আর কিছু না, জাস্ট দেখে ভালো লাগছে। তো দেখ এখন হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা এই মেয়েটাকে অফারটা দিব নাকি, আমার সাথে একটু কো-হোস্ট করবো, তো আচ্ছা দিয়েই দেখি, কিছু তো করার নাই আর, যেহেতু জুনিয়র আছে, একদমই জুনিয়র, আমি সিনিয়র মোটামুটি দুইবার সিনিয়র, তোকে আমি বললেও না করতে পারবে না হয়তো। আর আমাদের মেডিকেল কলেজ গুলোতে আপনার যারা একবার সিনিয়র এটা বিশাল ব্যাপার, লাইক এমন চায়ের দোকানে যদি সিনিয়র ভাই আসে আপনার চায়ের দোকান থেকে বের হয়ে যেতে হবে, তো ডেফিনেটলি আমার একটা প্লাস পয়েন্ট ছিল, দেখবো কে বলে। তো ওর কাছে গেলাম, তোকে একবারটা বললাম যে এমন অবস্থা তুমি কি পারবা, তো বললো যে ভাই আমি কখনো এটা করিনি আর আমি তো গান করবো, বললাম তোমার কিছু করার দরকার নেই, জাস্ট দাঁড়িয়ে থাকবো আর কিছু করতে হবে না। একটা পর্যায়ে বললো ঠিক আছে তাহলে দাঁড়িয়ে থাকবো। তো পরে সে আসলো, তো অ্যাঙ্করিং প্রোগ্রামটা হয়ে গেল, মোটামুটি একটা মোটামুটি ম্যানেজ করে ফেলেছি আর কি আমার পার্টটা আর কি। তো এরকম জাস্ট এরপরে কলেজের পিকনিক হবে ওই প্রোগ্রামের পরে পরে, তো পিকনিক আমি তো জানি প্রতিটা দেয়াসি যাবে, আমি জানি ও তো আসবে, আমারও ওকে ভালো লাগছে, আমি মোটামুটি অন্য সব বারের থেকে বা একটু বেশি ফিটফাট হয়ে গেলাম, লাইক যদি চান্স পাই একটু কথা বলে নিবো আর কি এমন। আর ও মানে দেখতে কিরকম হবে, মানে যদিও মানে ও যেহেতু কলেজে ভর্তি হয়ে গেছে, তার দেখলে মনে হবে লাইক বাচ্চা যেরকম থাকে চেহারা, মানে তার লুকিং বলি বা চাহনি বলি বা কথা বলার স্টাইল, লাইক অথবা কিন্ডারগার্টেনে একটা মেয়ে যেমন কথা বলে লাইক অনেক বেশি আহ্লাদি, এই জন্য অথবা বেশি ভালো লেগে গেছে ওর সাথে কথা বলে। তারপরে যেটা হয়, আমি পিকনিক স্পটে আমরা সবাই আছি, প্রতিটা ব্যাচে আছে, ওকে আমি দূর থেকে দেখতেছি মানে হাঁটতেছে, আমার কাছে মনে হচ্ছে সে হয়তো আমার দিকে তাকিয়ে আছে, দেখা দেখি হইতেছে চোখের দেখা দেখি। তো জাস্ট খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমি জাস্ট ওয়াশ করতেছি আমার হাত, হঠাৎ করে একটা সাউন্ড আসলো, আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমি তাকালাম, দেখলাম ওর নাম তো অবশ্য বলা হয়নি, ও হচ্ছে নুরি। আমি দেখে অনেক খুশি হয়েছি, বাট এটা বাইরে থেকে প্রকাশ করিনি, ভাবনি বললাম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছি, তুমি ভালো আছো? তো বললো জি ভাইয়া ভালো আছি। তো বললাম একটু ভাবনি পড়াশোনা কেমন চলতেছে, সিনিয়র তো বলতেছে হ্যাঁ ভাইয়া ভালো চলতেছে এই। তো বললাম ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় পড়াশোনার ব্যাপারে কোনো হেল্প টেল্প লাগলে জানাই, ও বলো আচ্ছা ঠিক আছে জানাবো। তো এই পর্যন্ত কথা শেষ। তো এরপরে যেটা হয়, আমি পাশাপাশি অবশ্য কলেজে আমাদের যে ব্লাড ব্যাংক যেটা ছিল সেটা মোটামুটি আমি অ্যাক্টিভলি রান করাতাম আমাদের কলেজের ব্লাড ব্যাংক, যখন কোনো পেশেন্টের ব্লাড ফ্লাড দরকার হতো প্রথম থেকে আমি ছিলাম একদমই মানে মানে যেটা বলে রুট লেভেলে কাজ করতাম,
একদম গ্রাসরুট লেভেল।
হ্যাঁ গ্রাস, এরপরে এসে চলে গেছি সেটা প্রেসিডেন্ট লেভেল যেটা বলে, একদম সভাপতি যেটা বলে, আমি চালাতাম আর কি বাকিদেরকে এরকম একটা পর্যায়ে। তো নতুন ব্যাচ আসলে আমরা যেটা করতাম ওই ব্যাচে গিয়ে সবার নাম ব্লাড গ্রুপ আর সাথে মোবাইল নাম্বারটা ওখান থেকে নিয়ে আসা হতো, ব্লাড লাগলে ওদেরকে আমরা ফোন দিয়ে নিতাম। তো আমার হঠাৎ করে আমার মনে আসলো যে ওদের কাছ থেকে তো নেওয়া হয়েছে একটা লিস্ট, তো সেখানে মোবাইল নাম্বার থাকতে পারে,
আচ্ছা
যেহেতু আর কোনো উপায় নেই ওর সাথে,
মানে নুরির মোবাইল,
হ্যাঁ নুরির মোবাইল নাম্বার আর কি। তো আমি ব্লাড ব্যাংকের সেই লিস্টটা বের করলাম, সবকিছু তো আমার হাতেই আর কি, আমার কাছে লিস্ট ছিল, সেখানে দেখলাম যে হ্যাঁ ওর নাম্বার ওইখানে আছে। বাট এখন নাম্বার তো পেয়েছি, ফোন দিয়ে আমি কি বলবো, ফোন দিয়ে তো আসলে বলার কিছু নেই, কি বললে ফোন করব এমন। তো আমি পরে ওকে হঠাৎ করে ফোন দিলাম, যাই হোক ফোন ও ধরলো, বললাম যে নুরি বলছো? এটা ফোন দিয়েছিলাম মনে করেন আমাদের পিকনিক যেটা হয়েছিল তার 10-15 দিন পরে। আমি ভেবেছিলাম ফোন দিলে আমার পরিচয় দিলে সে অনেক বেশি উচ্ছ্বসিত হবে বা এরকম একটা এক্সপেক্ট করেছিলাম, এমনই হওয়ার কথা। যাই হোক ফোন দিলাম, বললো হ্যাঁ বলছি। তো বললো কে বলছেন? আমি বললাম আমি আসিফ বলতেছি। তো সে যেটা রিপ্লাই দিল, আসিফ কোন আসিফ? তোমাকে বলেছিলাম আমার সাথে হোস্টিং করার জন্য, বুঝছো? আচ্ছা আচ্ছা ভাইয়া ভালো আছে না? বললাম যে হ্যাঁ ভালো আছি, জাস্ট কনফার্ম হওয়ার জন্য নাম্বারটা খোলা আছে কিনা, হয়তো অন্য কিছু বলতাম কেমন আছো বা পড়াশোনা কেমন চলতেছে, বাট সে আমাকে একদমই আশাহত করেছে, সে আমাকে চিনতেই পারেনি। মানে তার আমি যেগুলো ধারণা করেছিলাম যে মনে হয় সে আমাকে পছন্দ করে, সেগুলো সবই একদম পুরো মানে উল্টা হয়ে গেল, এখন তো সেগুলো চিন্তা করার কোনো মানে হয় না লাইক এমন। তো তারপরে জাস্ট নর্মাল কথা বলে ফোন রেখে দিলাম, খুবই মেজাজ খারাপ হয়েছে যে ধুর কি ভাবলাম আর কি হলো এটা। তো দেখ এমন করতে করতে তারপরে ওর সাথে আর আমি যোগাযোগ করিনি, ভাবছিলাম যে হয়তো বা প্রপোজ করলে সে না করে দিবে, তো এমনই ভাবতেছিলাম। তো এরপরে আমার যে বলছিলাম যে সিনিয়রদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, তো একটা ভাইয়া ছিল আমার মানে পাশের রুমে থাকতো, সেটা একটু বেশি ক্লোজ ছিলাম। তো ভাইয়াকে বললাম ব্যাপারটা, ভাইয়া মানে এই অবস্থা, আমি তো মেয়েকে অনেক বেশি পছন্দ হয়েছে, মনে হয় আমি আই মিন লাভ, বাট সমস্যাটা হচ্ছে যে সে তো এরকম রেসপন্স করলো, প্রথম দিকে তো মনে হচ্ছিল যে হ্যাঁ সেও একটা পজিটিভ কিছু অথবা সাড়া দিবে, বাট এখন তো এইটা হলো ফোন দিলাম সে আমাকে চিনতেই পারে না, ভুলে গেছে। তাই বলে আমার এগুলো কিছু নেই, ওরা মেয়েরা একটু ভাবনায় এরকম বুঝাচ্ছে, ঠিক আছে তুই ফোন দিয়ে ওকে প্রপোজ করে দেয়। আমি কি ভাই কি বলেন, প্রপোজ করা যায় নাকি? পরে যদি না করে দেয় কিছু হবে না, তুই না ভাই এত রিস্ক নেওয়া যায় না, না করে দিলে পুরো মানি তো সব যাবে কলেজে, কারণ ছোট ক্যাম্পাস, একটা কিছু হলে সবাই জেনে যায়। তো কেউ যদি মানে জিনিসটা এমন হবে যে আসিফ কাউকে প্রপোজ, নুরিকে প্রপোজ করেছে, ও তো না করে দিছে, ফ্রেন্ড এই নিয়ে মজা করবে, একটা কেলেঙ্কারি হয়ে যায়, ঠিক আছে। তো এরপর করলাম একটা বুদ্ধি আঁটলাম মনে মনে, ঠিক আছে, যে একদিন ওকে ফোন দিয়ে ওর না সরি হ্যাঁ ও একবার আমাকে ফোন দেয়, এটা একটা ভালো একটা পজিটিভ সাইন তার কাছ থেকে আমি পাই। এটা ছিল, এটাও ছিল পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করে একদিন দুপুরে তার নাম্বার তো সেভ করা, দেখি তার নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে, আমি তো দীঘা পুরো টাস্টি হয়ে গেছি, সেই রকম একটা অবস্থা যে ও ফোন দিছে, তারপরে বিশাল ব্যাপার। তারপরে ফোন ধরলাম হ্যালো, তারপরে সে বলতেছে যে ভাইয়া আমি নুরি বলছি, হ্যাঁ ভবিষ্যৎ নাই বলো। তো বললো ভাইয়া আমার একটু এই ব্যাপার, এরকম একটা পড়াশোনার কিছু একটা বলছে যেটা ভাইয়া বুঝতেছে না, একটু যদি হেল্প করতেন তো ভালো হইতো। এটা ছিল অ্যানাটমির কোন একটা বোনস সে চাচ্ছিল পড়তে, বা সে পারছে না পড়তে বা বুঝতে পারতেছে না, তাকে একটু পড়াতে হবে কেন্দ্র এরকম। আমি ওকে ফাইন সমস্যা নেই বলো কোথায় পড়বা, লাইব্রেরিতে আসো তাহলে আমি তোমাকে মানে পড়ে দিবেন। ওকে ফাইন ভাইয়া তাহলে আপনি আজকে বিকাল 5টায় আমি লাইব্রেরি থাকবো, আপনি একটু আমাকে পড়িয়ে দিন বসটা, আমার সামনে পরীক্ষা। তো ওকে ভাই আমি তো যাক ভাবলাম যে ও যেহেতু আছে ওর সাথে কথা হবে, পড়ার না হয় চলেই ওর সাথে একটু কথা হবে, পাশাপাশি বসতে পারবো এরকম। তো আমি বেশ ফিট পাওয়াটাই প্রিপারেশন নিয়ে তারপরে লাইব্রেরিতে ঢুকলাম, ঢুকে তাকে আর কোথাও দেখি না, না দেখে বের হয়ে গেছি। বের হয়ে ওকে আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে নুরি তুমি কোথায়? বললো ভাইয়া আমি তো, আপনি কোথায়? বললাম আমি তো রুমে, তুমি কি লাইব্রেরিতে আসছো? তুমি যদি আসো তাহলে আমি হয়তো এখন রুম থেকে বের হবো। বললো ভাইয়া আপনি না মাত্র লাইব্রেরিতে ঢুকেন আবার বের হয়ে গেলেন, আমি যে ভাবটা নিছিলাম একদম পুরা
কনফিউজ।
আমি বললাম আচ্ছা এড়িয়ে গেলাম যে ঠিক আছে তুমি ভিতরে আসো, দেখিনি তো কোথায় আসো। বললো ভাই এই জায়গাটা আছে। আমি মানে পুরো একদমই যে পার্টটা নিবো ভাবছিলাম যে ফোন দিয়ে বলবো বাসায় আসি তুমি আসছো কিনা, তাই আমি রুম থেকে বেরোবো, অথচ আমাকে দেখে বলছে। যাই হোক, তো পরে ভাবলাম সে একা থাকবে, ঢুকে দেখি তার সাথে আরো তিন চারটা ফ্রেন্ড নিয়ে এসে পড়তেছে, পুরো মন্ডন মানে মেজাজটাই খারাপ হয়ে
গেছে,
ফিউজের উপর ফিউজ। আমার কাছে মনে হচ্ছে সে এটা এনজয় করতেছে, লাইক মেয়েরা আসলে
আমার ওখানে বুঝতে পারে ছেলেটা দুর্বল হয়ে গেছে, ওকে এখন একটু যাই হোক।
জি জি, আর যদি সে আমার ব্যাচমেট হতো অন্য কথা, ফ্রেন্ড, বাট সে তো আমার জুনিয়ার আসলে। তো যাই হোক, তো বললো ভাই আমাদের তিনজনকে পড়াতে হবে, সে তো সহ তার আরো দুইটা ফ্রেন্ড, সেখানে আর কোনো মানে ফিল কোনো কিছু নাই, তিনজনকে পড়ালাম, পড়ে টড়ে তারপরে চলে আসলাম। এবার আমার ফোন দিল ভাইয়া আমাদের পরের পরীক্ষা আর একটু পড়ে দেন। আমি আচ্ছা মেয়েটাকে আমাকে ইউজ করতেছে নাকি, এখন তার পরীক্ষা, সে তো দেখি তার ফ্রেন্ড নিয়ে আসে, ঠিক আছে। যাক পরের দিন গেলাম, দেখি না এবার সে একা আসছে পড়তে, দেখ ভালো লাগলো, তাকে পড়ে টড়িয়ে দিলাম। এবার তার পরীক্ষা হলো, ফোন দিল কেমন কি অবস্থা, কেমন হয়েছে পরীক্ষা? তো বললো হ্যাঁ ভালো হয়েছে পরীক্ষা, পাশ করেছি, আপনার অনেক আপনাকে থ্যাংক ইউ, আপনি অনেক হেল্প করেছেন, লাইক কৃতজ্ঞতা স্বীকার আর কি, যেটা এরকম করতেছিল আর কি। তো পরে আমি একটু বাইরে গেলাম, ক্যাম্পাসের বাইরে, মানে জাস্ট আসলাম কিছু গিফট টিফট কিনে তারপরে কিছু দিব আর কি। তো আমি আসলে জানতাম না যে গোলাপ দিলে, আটটা গোলাপ দিলে সেটা মিনিং হয় আই লাভ ইউ, মানে এটা পুরো ফর্মটা তৈরি হয়, ঠিক আছে। আমি জাস্ট এটা আমি জানতাম না, যেহেতু প্রেম করি নিয়ে এটা, আমি জাস্ট সাতটা গোলাপ কিনছিলাম, ঠিক আছে, আটটা কিনে নেই, সাতটা গোলাপ কিনেছিলাম, সাথে একটা টেডি বিয়ার কিনেছিলাম, বেশ বড় বড় সড় টেডি বিয়ার আর কি। তো এখন কিভাবে দিব, আসতে ওকে ফোন দিছি যে নুরি তুমি কোথায়? তো বলো আমি তো লাইব্রেরিতে করতেছি। আমি আচ্ছা ঠিক আছে তুমি একটু লাইব্রেরি বাইরে আসো। তো সেই লাইব্রেরি বাইরে আসে আমি একটু নার্ভাস ছিলাম, একটু ভীত ছিলাম, যেহেতু লাইফে প্রথমবার ফার্স্ট টাইম কাউকে প্রপোজ করতেছি, আর যদি রিফিউজ করে দেয় তাহলে তো মানে জিনিসটা অনেক বেশি অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে ওকে ও বের হলো, আমি বললাম এটা ধরো। তো বলে কি, আমি কাকে ধরো? তো ধরতে আমি বললাম কি এটা নেও, বললাম আমি জাস্ট তাড়াতাড়ি চলে আসা করছি, ওখানে এক সেকেন্ডও দাঁড়িয়ে নি, কিছুই বলিনি, চলে আসা পরে সে আমাকে আবার ফোন দেওয়া শুরু করছে। আমি তখন আবার আমার ইভিনিং ওয়ার্ড ছিল, আমি ওয়ার্ডে চলে গেছি, ক্লাসে আছি, তো ফোন দিতেছে ফোন দিতেছে, আমি ফোনটা কেটে দিচ্ছি, বারো ফোন দিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে ভাবতেছিলাম এরকম যে রিফিউজ তো করবা জানি, এত অস্থির হয়ে গেছে রিফিউজ করার জন্য, এতবার ফোন দিতেছো, আমি বেরিয়েছি আমাকে রিফিউজ করে দেবে এরকম ভাবছিলাম। তারপরে আমি একটি সিমেজ দিলাম, আমি একটু মানে একটু পরে ফোন দিচ্ছি, ঠিক আছে, পরে সে আর ফোন টোন দেয়নি। তারপরে আমি ওয়ার্ডে ক্লাস ক্লাস শেষ করে আমি রুমে যাই, চাচ্ছিলাম একটু রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার, কি হবে করা যায়। ল্যাপটপ থেকে একটা দিলাম, একটা প্লেব্যাক সং প্লে করে দিব। তো ওটা মনে হয় গানটা ছিল যতটুকু মনে আছে, ভালোবাসি তাই ভালোবেসে যাই, এই গানটা মনে ছিল। তারপরে ফোন দিলাম, ফোন দিয়ে যেটা ওকে আমার স্পষ্ট মনে আছে কি বলা হয়েছিল। তো ফোন বললাম, আচ্ছা নুরি তোমাকে যেটা আমি ইংলিশটা দিলাম তোমার কিছু কি মনে হয়নি? আচ্ছা কি মনে হয় ভাইয়া? এখন দেখি সে তার ভাইয়া বলাটা অনেক বেশি বাড়াই দিছে। না আমি কি তোমাকে এমনিতেই গিফটটা দিব? না দিতেই পারেন, আমি তো আপনার ছোট বোনের মতো, গিফট তো করতে পারেন, ছোট বোনের করেন, আপনি সুন্দর টেডি বিয়ে দিয়েছেন, অনেক কিউট হয়েছে ভাই। এখন কাইন্ড অফ সে আমার কিছু বলতেছে না, সে নিজে থেকেই বলতেছে যে অনেক কিউট ভাই, আমি অনেক খুশি হয়েছি, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সেই বলতেছে। মানে সে ব্যাপারটা তো পুরোটাই বুঝে গেছে, আমার সাথে জাস্ট ফান করতেছে বা দুষ্টামি করতেছে। যাই হোক, আমি থামিয়ে দিয়ে কাইন্ড অফ আমি পুরোপুরি বললাম যে আসলে maybe I'm crazily and madly fall in love with you. তো বলে পরে সে চুপ হয়ে গেছে। একদম ঠিক আছে, তোমার এখনই কিছু বলতে হবে না, তুমি সময় নাও, আমি তোমাকে ঠিক 2 ঘন্টা পরে ফোন দিব। তোমার হ্যাঁ হোক না হোক যেটা হোক তুমি ফ্রাঙ্কলি বলতে পারো, কোনো প্রেশার তোমার উপরে নাই। বলো ভাই আমি এখনই বলি, আমি কিনা তোমার এখন বলার দরকার নেই। আমি তো বুঝে ফেলছি, না করে দিই,
ডেফিনেটলি না বলি,
না বলে দিচ্ছি, এখন বলার দরকার নেই, তুমি 2 ঘন্টা পরেই বলো। আচ্ছা ঠিক আছে, পরে ফোন রেখে দিয়েছে। এবারে তো আমি জাস্ট ওয়েট করতেছি, আমার মন খুব খারাপ হয়েছে। যখন সে আমাকে বলছে এখনই বলে দিই, তখন আমি বুঝে ফেলছি যে সে নাই করে দেবে। 2 ঘন্টা পার হচ্ছে এবং আমার তখন খুবই মন খারাপ, একদমই খারাপ হয়ে গেছে। এবারে 2 ঘন্টা হয়নি, 2 ঘন্টা হওয়ার 5 মিনিট আগে সে আমাকে ফোন দিয়েছে। তো পরে কিছুক্ষণ পরে আমি ওর ফোনটা কাইটা দিয়ে তো পরে ফোন ওকে ব্যাক করে বললাম যে হ্যাঁ বলো। তো পরে সে এবার খুব সিরিয়াস, সে বললো ভাই আমি আমার মাকে সবকিছুই বলি, আমার লাইফে যাই হয় না কেন আমি সবকিছু মাকে সাথে শেয়ার করে তারপরেই আমি বলি। মাকে আপনার ব্যাপারটা আমি বলেছি যে আপনি আমার সিনিয়র 2 বছরে এরকম এরকম ব্যাপারটা ঘটেছে। আচ্ছা তো আন্টি কি বলেছে? তো আন্টি মা বলেছে যেটা যে আমাকে আপনাকে আগে ভালো করে দেখার জন্য, আগে বোঝার জন্য আমি আপনাকে ইনিশিয়ালি এখন হ্যাঁ বলতেছি না নাও বলতেছি না, বাট আমি তো সেটাই একটু আপনাকে বুঝতে হবে।
এটা তো আরো ডেঞ্জারাস স্টেপ, এইটা আরো ডেঞ্জারাস স্টেপ। এবং যে ছেলেরা এই সব স্টেজে পড়েছেন তারা বুঝবেন যে আসলে কি পরিমাণ মেন্টাল প্রেসারে থাকতে হয় এই হানা এটা ফাইনালি জানার আগ পর্যন্ত। যাই হোক বলে তারপর
জি আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি সময় নাও, নো প্রবলেম, বুকে পাথরে কি কাইন্ড অফ তুমি তোমার লাগে, আমি সারা জীবন তোমার জন্য ওয়েট করবো, না এটা অবশ্যই বলিনি।
আমি বলছি ফার্স্ট লাভ রাইট?
ফোন রাখি নেই। তো পরে ফোনে কথা বলতে বলতে সে বলতেছিল তার জীবন সম্পর্কে, তার সম্পর্কে বলতেছিল যে আমি সে নর্থ বেঙ্গলে থাকে, ওখানে আমার পড়াশোনা এই কলেজে এই স্কুলে এগুলোতে পড়াশোনা হয়েছে। বলতেছিল বলতেছিল কথা বলতে বলতে মোটামুটি আমার 2 ঘন্টা ওর সাথে কথা হয়েছে, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, লাইনটা কেটে গেছে। তারপরে সে আমাকে কাইন্ড অফ আমার কাছে একটু ইনসাল্টিং লাগছে, ফোনে ব্যালেন্সটা কেটে গেল। সে ফোন ব্যাক করেছে, বলতে ভাই সমস্যা নেই, আপনি তো অনেকক্ষণ কথা বলেছি, আপনার মনে হয় ব্যালেন্স শেষ। পরে ওই রাতে মোটামুটি 2 ঘন্টা কথা হয়েছে, নর্মাল কথাবার্তা।
হ্যাঁ
নর্মাল কথাবার্তা
অনেক, মানে ওই সময়টাতে সান্নিধ্যটাই তো অনেক, মানে নর্মাল হোক অ্যাবনর্মাল হোক
জি আমার ভালো লেগেছে। তখন আমি ছিলাম আমার কলেজে একটা খুব সুন্দর পুকুর আছে, খুব সুন্দর পুকুর আছে,
তো আকাশে চাঁদ ছিল,
এটা মনে
মানে আকাশের দিকে তাকানোর সময় হয়নি ওই সময়টাতে।
চাঁদ আমার কাছে ছিল অবশ্য, আকাশে না থাকলে আমার কাছে ছিল। আর সবচেয়ে বড় কথা আমি তো পুকুর পাড়ে ছিলাম, আর পুকুর পাড়ে ওদের হোস্টেলটা ছিল, তো হোস্টেলের 4 তলায় থাকে। এখন আমি জানি না ও কোন রুমে থাকে, লাইট গুলো আমি জানি এর ভিতরে কোন একটা রুমে সে অথবা আছে, অন্যরকম ফিলিংস আর কি। তো এটাই আর কি, তো কথাবার্তা বলে বাসায় আসে। আমার মনে তখন ভালো লাগতেছিল যদি সে বলছে সময় নেই, বাট আমি এটা ভাবতেছিলাম যে ওকে ফাইন সে তোমাকে না তো বলেনি, সে সময় নেবে তো মেবি দেয়ার ইজ এ চান্স। তো এমন করতে করতে তোর সাথে এবার আমার মাঝে মধ্যে কথা হয়, কারণ তাকে তো আমার মানে আমাকে তো তার বুঝতে হবে, তো মাঝে মধ্যে ফোনে কথা হয়। তো একদিন এমন হলো ফোনে কথা বলতে বলতে কখন দেখি পড়তেছি ফজরের আজান দিচ্ছে, টেরি পাইনি। তো পরে তখন ফোন রেখে দিলাম, কারণ পরের দিন সকালে তো ক্লাসে যেতে হবে, আমি তখন থার্ড ইয়ারে সে ফোর্থ ইয়ারে, পড়াশোনা একটু এখানে হ্যাম্পার হচ্ছে। না
আপনি থার্ড ইয়ারে, সে ফোর্থ ইয়ারে না, মানে
সে ফার্স্ট ইয়ারে, সে ফার্স্ট ইয়ারে,
সে ফার্স্ট ইয়ারে,
সরি সরি সরি, আমি থার্ড ইয়ারে ছিলাম, সে ফার্স্ট ইয়ারে ছিল, এরকম। তো পড়াশোনাও খুব একটা হ্যাম্পার হচ্ছে, কারণ ফজর পর্যন্ত কথা বলে মানে তখন মোটামুটি 6টা বেজে যায়, 2 ঘন্টা পরে কিভাবে ক্লাসে যাবো, ঘুমিয়ে পড়তাম আর কি, সে যেত আমি ঘুমাতাম কেন এরকম। তো বেশি দিন অবশ্যই সময় লাগেনি, জিনিসটা মানে একদম ফাইনাল কোনো কিছু হতে। তো একদিন হয়েছে জাস্ট ওকে প্রপোজ করার, যে বিয়েটা 6 দিনের মাথায়। সে আমাকে সন্ধ্যার সময় ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই আমি মনে হয় রিলেশনে চলে আসছি। আমি বুঝে ফেলেছি যে রিলেশনটা পজিটিভ আসবে, কারণ তার সাথে রেগুলার আমি ফোনে কথা বলতেছি। এবং আমার কাছে তো এখন তো আমি বুঝতে পারতেছি, এখন সে জানে আমার মোটিভটা কি, একদম তাকে বলা হয়েছে। তাও আমার সাথে ফোনে কথা বলতেছে, দেখা করতেছে না, কারণ ক্যাম্পাসটা ছোট, দেখা করতে গেলে বুঝে ফেলবে জুনিয়রের সাথে কি কথা বলে কি দেখা করে। ঠিক আছে, তো সে বললো যে
ওকে প্রিয় শ্রোতা, আমরা তার কি বলার ছিল বা কি বললো, ইয়েস নাকি নো, সেটা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর, মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি। ডক্টর আসিফের জীবনের গল্প আপনারা শুনছেন এখানে, আর কোনো কিছুই গেস করবেন না, কজ আমরা সবসময় একটা কথা বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং কোনো বাকি আসলে অনুমান করা যায় না এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে। 4 মিনিট পরেই ফিরছি, আর ওনাকে নিয়ে যদি কোনো কোয়ারি থাকে, এক্সট্রা কোনো কোয়ারি, এবং আপনারা যদি জীবনের গল্প বলতে চান বা কোনো কিছু বলার থাকে, আপনারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওখানকার মেম্বার হয়ে যাবেন। 4 মিনিট পরেই ফিরছি।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 আর জি কিবরিয়ার সাথে। আজকে এখানে জীবনের গল্প বলছে ডক্টর আসিফ, কথা বাড়াচ্ছি না, তার কাছে আবারও ফিরছি আমি। জি নুরি, এক সময় বললো যে সে সিদ্ধান্তে পৌঁছে গেছে, সে জানাতে চায়, এটা কতদিন পরে জানো?
এটা মুখে আমি প্রপোজ, ফর্মালি প্রপোজ করার মানে 6 দিনের মাথায়।
6 দিনের মাথায়?
6 দিনের মাথায়,
লম্বা সময় না ইনফ্যাক্ট। তাহলে
আচ্ছা, এটা ওভার ফোনই সে আমাকে বলতেছে কোনটা সন্ধ্যাতে হবে। ওকে, এমন ওকে ফাইন, কি সিদ্ধান্ত? সে বললো যে আমি আপনাকে মনে হয় ভালোবেসে ফেলেছি।
মনে হয়?
মনে হয় না,
এভাবেই বলে, এভাবেই বলে।
তো মেবি ইউ আর দ্য পারফেক্ট গাই ফর মি, ওকে ফাইন, আই অলসো লাভ ইউ দেন। তো এমনি জাস্ট সম্পর্কটা শুরু হলো, চলতেছে এমনি করে। তো একটা পর্যায়ে কথা মানে বলতে বলতে সে আমাকে একদিন, একদিন তাকে আমি ফোন করি রাত, রেগুলারলি ফোনে কথা হয় ওর সাথে, আমি সব কথা হয় রাত অথবা 12টার পরেই ফোন দিই, কারণ আগে পড়াশোনা থাকে, এরপরে রাত 12টার পরে ফোন দিলে মোটামুটি সারা রাত্র ফোনে কথা বলি, মোটামুটি ফজরের সময় ঘুমানো হয়। একদিন ওকে আমি ফোন দিই, আর 12টার পরেই ফোন ওয়েটিং ছিল, আমি বললাম ওকে ফাইন, এটা
হতেই পারে,
হতেই পারে, ওর মা মাঝে মধ্যে ফোন দেয় আর কি। ও তো বলে রাখি, ওর মায়ের সাথে আমার কথা হয়েছে, কারণ ওর বলেছে ওর মার সাথে অনেক ফ্রেন্ডলি, তো ওর মা আমার সাথে কথা বলে এবং আমার খুব লাইক করে কথা বলে, আমার ছবি টবি দেয়।
এটা কিন্তু ভালো, এটা ভালোই, কারণে যে কোন ছেলে যখন একটা মেয়ের সাথে ইনভলভ হওয়ার সময় তার ফ্যামিলির সাথেও একটা টাচে চলে যায়, ওই ছেলের মাথায় কখনোই দুই নম্বরই কোনো চিন্তা আসবে না, আমি একদম খুব শর্টকাটে বলে ফেললাম, এবং আসবে না। এই কারণে সে খুব ভালো করেই জানে যে এই মেয়েটির সাথে শুধুমাত্র এই মেয়েটিকে আমি ডিল করছি না, তার পুরো ফ্যামিলিও ইনভলভ এবং তাদের সাথে আমার সম্পর্ক আছে। সুতরাং বাবা মাকে এই লেভেলের ফ্রেন্ডলি হওয়াটা জরুরি, এতে করে ছেলে মেয়ে উভয়ের জন্যই ভালো, একটা সুস্থ সম্পর্কের জন্য। ওকে বলুন।
জি জি, ওর ফ্যামিলির সাথে এটা, ফ্যামিলি বলতে মায়ের সাথে বলে, বাট আমি কিন্তু ফ্যামিলিকে এটা জানাই না।
আচ্ছা,
মোটামুটি জানাই না, একটা সময় পরে জানাবো হয়তো, এবং চিন্তা করি সেটা বলতেছিলাম। একদিন আমাকে, আমি ফোন দিই রাত 12টার পরে, ফোনটা ওয়েটিং থাকে, তো আমি ফোনটা কেটে দিয়ে আমি পড়ে থাকি, আবার আমি ওকে হাফ অ্যান আওয়ার পরে আবার ফোন দিই, তো কখনো ফোনটা ওয়েটিং, তখন আমার কাছে একটু মানে খটকা লাগে। আর এর ভিতরে যখন ওর সাথে রিলেশন আমি জড়িয়ে যাই, তখন আমাকে অনেকজন বলেছিল যে রিলেশন তো খুলি, ও তো আসলে মানে খুব একটা ভালো না, ওর তো মেবি রিলেশন ছিল বা সামথিং এরকম। আমি ভাবতাম ঠিক আছে ফাইন, সমস্যা, রিলেশন যদি থাকে আমার কাছে এটা নর্মাল মনে হতো। এখন ফোন ওয়েটিং দেখে আমার কাছে টেনশন দিচ্ছিল যে কেন ওয়েটিং। তো অনেক পরে অনেকবার ফোন দিলাম, ফোন মোটামুটি ওয়েটিং, তাই আমি পরে ঘুমিয়ে পড়লাম। তখন আমি 1-2 ঘন্টা ট্রাই করে 2টার দিকে ঘুমিয়ে পড়লাম। এরপরে সে আমাকে ফোন দিল, তখন 4:30 বাজে, ফোন দিয়ে আমি ফোন ধরলাম, নর্মালি ধরলাম, সে তো বুঝে ফেলেছে আমি এতক্ষণ তাকে ওয়েটিং পেয়েছি, তাকে আমি ডেফিনেটলি সন্দেহ করবো কার সাথে কথা বলতেছে। তো আমি কিছু বলিনি, সে ফোন ধরে সে কান্নাকাটি করতেছে এবং সে আমাকে বলতেছে যে আসলে আমার রিলেশন ছিল, ওখান থেকে ওই ফোন দিয়েছিল, ওকে ফাইন, কি হয়েছে তারপরে। তা আসলে বেসিক্যালি ও যেটা বললো যে আমি ওকে তো প্রপোজ করেছিলাম, আমি প্রপোজ করার আগ মুহূর্ত পর্যন্ত ও সেই রিলেশনের সাথে ছিল, তার যে রিলেশন ছিল,
ওকে ওকে, মানে একটা রিলেশনশিপে সে ছিল ওই
ছিল আমি যখন তাকে প্রপোজ করি তখনও সে ছিল সে রিলেশনে।
ওকে
ওকে ফাইন, বাট এটার সমস্যা যেটা হচ্ছে, ও ছেলেটা ও যেটা বলছে যে তার কোয়ালিফিকেশন খুব একটা ভালো না, লাইক নর্মাল গ্রাজুয়েট মানে অনার্স মাস্টার্স নর্মালি করে সে হয়তো ছোটমোটো কোনো একটা জব করতেছে আর
কি। তার মানে তার একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা চিন্তা ছিল যেভাবেই হোক সেখান থেকে বেটার সুযোগ পেলে
না,
চুজ করবে।
তার চিন্তা না, তার যে মায়ের কথা বলেছিলাম, ওর আম্মু আন্টি,
ও আম্মু, ওকে সামনে, ওকে,
শ্রদ্ধেয় আন্টি এবং আঙ্কেল, যে তারা আসলে এই রিলেশনটা মানতো না, ওটা ওদের ওর বাড়ির একদম কাছে, মানে মানতো না বলতে এমন এটা মেনে নিবেই না, তোমাকে ওগুলো বলে ব্যাপারটা এইগুলো এগুলো এইভাবে হয়, আমি কাছে ঠিক আছে সমস্যা নাই, আমার একটু মন খারাপ হয় যে অনেকদিন পরই ব্যাপারটা আমাকে বলেছে রিলেশন ছিল, ওকে সমস্যা নাই, যদি পাস যদি পাস থাকে আমার কোনো প্রবলেম নাই, এটা কি শর্ট আউট হয়ে গেছে পুরো ব্যবস্থা? হ্যাঁ শর্ট আউট হয়ে গেছে, এই জন্য অনেক বেশি সময় লাগছে আমার, এই 1-2-4 ঘন্টা ওকে আমি বুঝিয়েছি, আমার ফ্যামিলি তো মানবে না, এই জন্য ওকে জাস্ট মোটামুটি বুঝিয়েছি এবং ও আই হোপ বুঝে গেছে।
না ইটস ভেরি কনফিউশন, ফার্স্ট অফ অল সে যখন ওকে করলো তার আগেই তো জিনিসটা তাকে বোঝানো উচিত ছিল যে আমি আসলে তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না এই কারণে যে আমার
জি উচিত ছিল, বাট সে তো আমাকে এটা বলতেছে যে সেই 4-5 তখন সে বলো তখন তাকে বলেছিল
হয়নি, ফাইনালি
হয়নি, সে আজকে আবার তাকে ফোন করতেছে বা নক করতেছে,
স্বাভাবিকভাবে একটা গোলমেলে অবস্থার মধ্যে সে আছে, কারণ এটা তো আসলে ফ্যামিলির কনসার্ন এবং সে ফ্যামিলিটাকে প্রাধান্য দিচ্ছে কিন্তু মনের দিক থেকে তো সে ছেলেটাকে লাভ করে।
আর যেটা বলেছিল যে তার ক্ষেত্রে ওটা ছিল তার ফার্স্ট লাভ এবং সেই ছেলেটাকে প্রপোজ করে ওর থেকে বেশ সিনিয়র হবে, ও যখন ক্লাস 9-এ পড়ে তখন ওর যে ফার্স্ট বয়ফ্রেন্ড সে মুভি তখন অনার্স ফার্স্ট ইয়ারে,
বোঝেন অবস্থা, যাই হোক
তো এমনই যাচ্ছে। তো এর ভিতরে একদিন হঠাৎ করে আমি ওর সাথে লাইব্রেরিতেই পড়াশোনা করতেছি, ওরটা পড়তেছি আমি ওরটা পড়তেছি, নোটিশ করতেছি কিছুক্ষণ পরপর, এটা আমি এই যে ঘটনা বললাম ফোনে কথা, এর হয়তো বা 10-15 দিন পরের ঘটনা এটা, লাইব্রেরিতে পড়তেছি বারবার মোবাইল নিতেছে, সামথিং টাইপ করতেছে আবার সেন্ড করতেছে, আমি বললাম যে এতবার কিসে এসএমএস আসে, তো সে আমাকে বললো যে এটা মানে কিছু না কোম্পানি থেকে, মানে যে সিমটা ইউজ করতে কোম্পানি থেকে বারবার এসএমএস আসতেছে, বললাম এতবার আসে, মনে মনে ভাবছি যে এতবার আসে, আমার একটু মানে সন্দেহ হয়েছে, কিছুক্ষণ যায় আবার আসে, ফাইন কোম্পানি থেকে এসএমএস নয় আসলো, তুমি দেখে রেখে তুমি আবার সেখানে কি রিপ্লাই দাও, এটা তো এমন না যে আমি কোম্পানিকে রিপ্লাই দিবো,
মানে রিপ্লাইটা বোঝা যাচ্ছে।
হ্যাঁ আর যেহেতু সে একটা সন্দেহের কাজ করে ফেলে, আচ্ছা ফোনটা আমি দেখি, ফোনটা আমার কাছ থেকে ও নিয়ে পরে দেখলাম যে এটা কনভার্সেশন, আমি বললাম কার সাথে করতেছে, আমি পড়ি নাই, দেখলাম কনভার্সেশন বলে আমার বাবা, আর সেভ করে রাখা হয়েছে নাম্বারটা কোন একটা মানে যে কোম্পানি মোবাইল ফোন কোম্পানির নামে, জানো কেউ দেখলে বুঝতে না পারে এরকম আর কি, তো বললাম বাবা তাই এটা রাখছো কেন, বলতে এটা লিখে রাখছি এমনি আর কি, তো পরে আমি মোটামুটি তখন আমার আরো সন্দেহ হয়েছে, আমি উনি পড়েছি কি এসএমএস ছিল, তো দেখলাম যে না সে তার বয়ফ্রেন্ডের সাথে কন্টিনিউ করতেছে, লাইক এমন যে এখন ওর সাথে আছি, এখন ফোন টোন দিও না।
ও মাই গড, তার মানে আপনার সম্পর্কে সবকিছু তার ফার্স্ট বয়ফ্রেন্ড জানতো?
জি জি জানতো, এবং পরে আমি এসএমএস গুলো আরো পড়েছি, যতটুকু এসএমএস এ বুঝতে পেরেছি সে তার বয়ফ্রেন্ড কে এটাই বুঝিয়েছে যে সিনিয়র বড় ভাই তো সে অনেক চাপ দিয়েছে, যদি রিলেশন আমি রাজি না হই তাহলে সে আমাকে ডিস্টার্ব করবে, পড়াশোনায় হ্যাম্পার করবে, তো আমাকে পড়াশোনা করার জন্য হলেও তার সাথে রিলেশন নাটক করতে হবে, ঠিক আছে, বাট এটা তোমাকে আমি ভালোবাসি এরকম কিছু একটা তাকে বুঝিয়েছে, এখন আসলে জানি নাটকটা কার সাথে করছে, আমার সাথে করছে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে করছে, গড নোস, এবং এটা সে জানে, তো আমার দেখা খুবই রাগ উঠে, তারপর আমি বাইরে চলে যাই, সে পিছনে পিছনে আসে, সে কান্নাকাটি করে যে প্লিজ মানে ক্ষমা করে দাও এই সেই ভুল হয়ে গেছে, বললাম আচ্ছা ঠিক আছে ক্ষমা করবো, একসাথে তুমি এখন তো বয়ফ্রেন্ডকে ফোন দাও, ফোন দিয়ে ক্লিয়ারলি বলো যে তুমি আমাকেই আমার সাথেই থাকবা, মানে রিলেশন আমার সাথে তুমি রাখবা বা তুমি আমাকেই ভালোবাসো, যদি এমন হয় তাকে বলে দাও সবকিছু ক্লিয়ারলি আমার সামনে ফোন দিবা, তো সে না সেটা করতেছে না, আমি অবাক হইলাম যে সে এখন আমাকে বলতেছে যে সে আমাকে ভালোবাসে, এটা তাকে একটু ম্যানেজ করার জন্য, যখন বললাম তুমি আমার সামনে ফোন দিয়ে তাকে ক্লিয়ার করে দাও যে তুমি আমার সাথেই থাকবা, তাকে তুমি লাভ করো না, বাট সে সেটা করতেছে না, আমি বললাম যে কেন করতেছো না এটা, সে চুপ, প্রচন্ড রাগ উঠতেছে, মানে এত রাগ উঠতেছে তা ভাষা প্রকাশ করার মতো না, আমি এমনি বলছি রাগ খুব বেশি, আমি চুপ, আমি তার চলে যাই, বলছে যে না যায় না কেমন করতেছে, এখন একটা সিন ক্রিয়েট
পড়ে গেছে, দুই দুই নৌকায় পা দিয়ে ফেলছে।
জি তো পরে বললাম আচ্ছা ঠিক আছে দাও আমি ফোন দিই, আমি ওর কাছ থেকে বললাম তোমার ফোন দেওয়ার দরকার নেই, তো আমি আমার ফোন থেকে ওর সামনে আমি ফোন দিয়েছি, তো ফোনটা আসলে আমি চাচ্ছিলাম যে আমি পরিচয় দিব না, আমি ফোন এমন দিয়েছি যে আমি জানিয়ে দিব ব্যাপারটা আসলে কি, আমি ফোন এমন দিয়েছি যে ভাই আপনি কি এমুক বলতেছেন, তো বললো হ্যাঁ বলতেছি, বললাম ভাই আমি এই কলেজ থেকে বলতেছি, আপনার ও তো মানে আপনার গার্লফ্রেন্ড তাই না, তো বললো হ্যাঁ ও আপনার গার্লফ্রেন্ড, আমি বলতেছি তাকে, বললাম আমি একজন আমার সাথে যে বড় ভাই থাকে আমার যে রুমমেট বড় ভাই তার সাথে কিন্তু রিলেশন ও করতেছে, আমার মানে আপনাকে জানানো দরকার যে আপনার গার্লফ্রেন্ড কিন্তু এখানেও রিলেশনে জড়িয়ে পড়তেছে, তখন আপনার ব্যাপারে রিলেশনটা আপনি রাখবেন কি রাখবেন না, আমি ওর সামনে ফোনটা দিয়েছি, তো ও জাস্ট আমার চুপ করে দাঁড়ায় আছে, ইভেন দাঁড়ায় আছে একটা পর্যায়ে সে আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায়, আমার ফোনটাই নিয়ে যায় এবং নিয়ে আমার সামনে ফোন দিয়ে তার বয়ফ্রেন্ড কে বলে এই জন্য এটা হচ্ছে আমি তোমাকে রুমে গিয়ে ফোন দিতেছি, তুমি এখন ফোন রাখো। আমার মানে প্রচন্ড, মানে আমি তখন জাস্ট ফোন রাখি, আমি চলে যাই রুমে, এর সাথে রিলেশন রাখাটা সম্ভবই না। কিছুক্ষণ পরে দেখি মানে ও আবার ফোন দেওয়া শুরু করে আমাকে, আমার তো তখন রাগ উঠছে এমন যে যদি ছেলে হইতো আমি হয়তো অর্ডার দিয়ে বসতাম, বাট যেহেতু সে আমার গার্লফ্রেন্ড সে হয়তো বা বিট্রে করতেছে, বাট ভালো
ব্যাড এক্সপিরিয়েন্স এর কারণে যে ইট ওয়াজ ইওর ফার্স্ট লাভ,
জি জি,
এটার জন্য একটা বিশাল ব্যাড এক্সপিরিয়েন্স। ওকে,
এরপরে আমার এক ফ্রেন্ড আর কি ফিমেল হোস্টেলের ফ্রেন্ড, ও জানতো আমাকে ফোন দিছে, বলছে যে আসিফ কি হয়েছে, আমি কেন কি হয়েছে, বলছে ও তো মানে ছাদে কান্নাকাটি করতেছে এবং মনে হয় সে কিছু খাইছে। আমি বললাম কি খাইছে, আমি জানি না কি খাইছে, মনে হয় কিছু খাইছে যেহেতু মনে হয় একটু মাতাল মাতাল করতেছে। আমি বললাম দেখ তো কি খাইছে, তো সে বললো সে বিয়ার খেয়েছে। তো এমন আর ও একটু মানে একটু মোটামুটি গতানুগতিক ছিল এবং আমি এটা লাইক করতাম, সবাই রিলেশনটা হওয়ার পর অনেক অনেক কথা বলছে তোকে নিয়ে, অনেক কটুক্তি করছে, এখন যদি ব্রেকআপ করে ফেলিস তাহলে মানুষ কিন্তু আরো হাস্যকর হবে, আরো বেশি হাস্যকর কথাবার্তা বলবে, তখন তোর পক্ষে কিন্তু এগুলো মেনে না পসিবল হবে না। বাবা প্লিজ ওকে ক্ষমা করে দাও, আমি আমার মেয়ের হয়ে আমার যাচ্ছি, তখন আমার কাছে খুব খারাপ লাগে। ঠিক আছে আন্টি সমস্যা নেই, আমি ওকে ফোন করবো, ও তুমি প্লিজ এখন একটু ফোন দাও, নাহলে ও তো উল্টা পাল্টা কিছু করে বলবে। ঠিক আছে, আমি জানি না উপরে গিয়ে ওর বয়ফ্রেন্ড কে কি বলছে, মনে হয় বয়ফ্রেন্ড কে কনভিন্স করতে পারেনি আর রাখবো কিনা সেও না, বাট তোমাকে আমি চান্স দিলাম। তো পরে সকালবেলা ফোন দেয়, আমার তো প্রচন্ড রাগ আসলে, যদিও বলেছি আমি আবার রিলেশনটা করবো, বাট আমার জন্য এতটা ইজি না, একটা ভিট্রে সে দুবার করেছে। তো যাই হোক, তারপরে আমাকে ওর একটা নাম্বার থেকে ফোন আসে বারবার, ফোন আমি ফোন ধরি, দেখলাম ওর ব্যাচমেট ফোন দিয়েছে, বলছে ভাই ওর সাথে আপনার কি হয়েছে, কি হয়েছে, বলছে ও তো হাত টাত গাইটা অবস্থা খারাপ, খুবই ব্লিডিং হচ্ছে এই সেই। তো বললাম, তখন আমার একটু খারাপ লাগছে, বললাম আচ্ছা ঠিক আছে ওর কাছে ফোন দাও। তো পরে বললাম ঠিক আছে তুমি নিচে আসো, আমি নিচে আসি, বলো না আমি আসবো না, বললাম তুমি আসতে হবে, ঠিক আছে নাচতে বললাম ওটা কাজ কিন্তু আমি করবো এবার, এখন ওকে লাইক আমাকে কনভিন্স করতে হবে, যেহেতু সে হাত কেটে ফেলছে, খুবই সিলি ব্যাপারটা, খুবই সিলি আসলে আমার দিক থেকে, আমি এটা একদমই ডিসলাইক করি, জাস্ট ওকে মোটিভেট করার জন্য আমি এটা বলেছি, কিন্তু আমি কিছু করবো। তো পরে সে আসে, তো আমার আসলে ও হাফ তো যে মানে কেটেছিল, ঠিক আছে তাহলে এতটা মানে কি বলবো মানে নির্দয় ভাবে কেটেছে, আমার দেখে আমার নিজের কাছেই অনেক খারাপ লেগেছে। তো পরে আমি ওকে এটা আমি ব্যান্ডেজ করলাম, তো বললাম ঠিক আছে আজকে লাঞ্চ বাইরে গিয়ে করি, তখন লাঞ্চ টাইম ছিল না, বিকাল 4টা বেজে গেছে, তো লাঞ্চে লাঞ্চ টাঞ্চ করে আবার ট্রাই করি ফাইনালিটাতে থাকি, কিছু করার নাই, আর ফার্স্ট লাভ তো মানে ভালোবাসাটা রয়ে গেছে। একবার যেটা হয় সব থেকে চরম যে ব্যাপারটা ডিসক্লোজ করে, কথা বলতে বলতে একটা সময় মানে কোনোভাবে আমাকে বলে, আমি ওকে মানে বলে তার রিলেশনে তার বয়ফ্রেন্ডের সাথে তার ফিজিক্যাল রিলেশন ছিল, তো আই ওয়াজ জাস্ট লাইক ঠান্ডা হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে।
এটা ঠান্ডা হওয়াটা খুব স্বাভাবিক, বিকজ ইটস ইউর ফার্স্ট লাভ, ফার্স্ট লাভের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আমাদের লাভ ফিলিংস গুলো যখন আসে তখন থেকেই একটা ইমাজিনেশন তৈরি হয়, উইচ ইজ ভেরি ভেরি প্রিটি, ওইখানে এই ধরনের জিনিস মানুষ চিন্তাও করে না, যখন সেটা রিয়েলিটিতে এসে ধাক্কা দেয় তখন সেটা অ্যাকসেপ্ট করাটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তারপর
জি তারপরে এখন ওটা যেহেতু সে আমাকে বলছে, একটা আমাকে একটা কথা বলবো, জানি না কিভাবে রিয়াক্ট করবা, বাট আমি অনেস্টি থেকেই বলবো তোমার উচিত এটা মানে
আপনি বলেন
না, ও আমাকে বলে
এগুলো
বলে তারপরে সে কথাটা আমাকে বলে, আমি কি বলবো, ঠিক আছে আমি মেনে নিছিলাম, ঠিক আছে ফাইন মেনে নিছি, কি বলবো। এরপরে যেটা হয় আমাদের মেনে যদি নিয়েছিলাম বলতে মেনে নিয়েছিলাম, বাট আসলে এই জিনিসগুলো আমার মাথার ভিতরে রয়ে গেছিল,
ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল
জি শুরু থেকে যেগুলো যেগুলো ঘটছে, এই জন্য হয়তো কি ও কিন্তু এরপরে সবকিছু বলার পর থেকে আমার জন্য সে ক্রেজিলি একদম পাগল টাইপের একটা মেয়ে, আমার জন্য সে পাগল, মানে ঝগড়াঝাটি মানে করলে সে কান্নাকাটি করে, সারা রাত তো ছাদে বসে কান্নাকাটি করে, আমার জন্য পুরোপুরি পাগল। তখন তার সাথে কোনো যোগাযোগ নাই ফার্স্ট বয়ফ্রেন্ডে, এটা পুরোপুরি আমি শিওর হয়ে গেছি এবং সে আমার জন্য খুব পাগল। বাট তখন আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেল, আমি জানি না কেন হয়েছে। তখন দেখা যাচ্ছে ছোটখাটো কিছু হইলি ঝগড়াঝাটি হলে আমি বলি আচ্ছা ঠিক আছে ফোনে রেখে দিই, কথা বলতে ইচ্ছে করতেছে না, এমন এমন করতে করতে একটা সময় একটা ঝগড়াঝাটি এক পর্যায়ে বলি যে রিলেশন রাখবো, বলছো তুমি শিওর? আমি বলছি আমি শিওর। তো বলে আমি ফোন কেটে ফোন অফ করে দিই। তখন ঈদের ছুটি ছিল, আমি মোটামুটি বাসায় চলে যাই, প্রায় 10 থেকে 15 দিন ফোন আমার সুইচ অফ থাকে। তারপর ওকে মিস করা শুরু করি, ফোন অন করে ওকে আমি ফোন দেই, তো তো ফোন ধরতেছে না। তো অনেক পরে ওর মা ফোন ধরছে, তো বললাম আন্টি নুড়ি আছে? বলছে হ্যাঁ আছে, তো একটু কথা বলবো। বলছে ঠিক আছে নাও কথা বলো। তো বলছে কে? বলছে না আমি কথা বলবো না, মানে ও সাইড থেকে বলতেছে। বলছে না কথা বল দেখ কি বলে। তো পরে বলছে একদিন পরে কোথেকে তুমি আসলা, 15 দিন তুমি তো খোঁজ খবর আমার নেওনি। হ্যাঁ নেই নেই, রাগ করছি তাই নেই। বলছে যে এখন আর নেওয়ার দরকার নেই। আমি বলছিলাম দরকার নেই মানে? তো যেটা বললো যে 15 দিন সে অনেক কষ্ট পেয়েছে, অনেক বেশি মন খারাপ ছিল, তখন সে আবার তার আগের বয়ফ্রেন্ডকে নক করেছে এবং তার বয়ফ্রেন্ড আগে নেমে নিয়েছে, তো সে ওখানে থাকবে। আমি আচ্ছা ঠিক আছে থাকো, তুমি তোমার মতো হ্যাপি থাকো। আমি বেশ তখন অনেক বেশি ভেঙে পড়ি আসলে, রিলেশন ভাঙার আগে বুঝিনি খারাপটা কি লাগে।
এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় উনি বলেছেন, খুবই ইম্পর্টেন্ট, বিকজ ওই সময়টাতে যে কোনো সম্পর্কে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়।
জি জি।
এবং যখন সম্পর্কটা ভেঙে ফেলে, যতটা না বেশি মানুষ তাকে মিস করে, বিকজ ভাঙার সিদ্ধান্তটা তো অনেক রাগ থেকে হয়, অনেক দীর্ঘদিন ধরে একটা সিদ্ধান্তের জায়গা থেকে হয়, ডিসস্যাটিসফ্যাকশন থেকে হয়। কিন্তু এই যে ডিপেন্ডেন্ট ব্যাপারগুলো, এগুলো কিন্তু মানুষ বুঝতে পারে না। যখন ব্রেকআপটা করে তখন গিয়ে বুঝতে পারে যে আরে এই জিনিসটা তো এখন এখানে ছিল, এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এবং ওইটা মারাত্মক ভাবে তখন নিজেকে দুর্বল করে ফেলে, খুবই দুর্বল করে ফেলে, ভয়াবহ রকমের। সেটাই হচ্ছিল নিশ্চয়ই।
ডেফিনেটলি রাতের পর রাত ওই ফোনে কথাগুলো বলার মুহূর্ত গুলো এগুলো খুবই কষ্টকর ছিল। আমি মানে
বড়
কথা, আমি হোস্টেলে আছি, বাইরে বেরোলাম 12টার সময়, দেখতেছি অন্য কেউ ফোনে কথা বলতেছে, তখন আরো বেশি এগুলো।
এবং এখানে একটা সাজেশন দিতে চাই সবাইকে, যদি কখনো ব্রেকআপ করেন কেউ, চিন্তা ভাবনা করেই করবেন, এবং ব্রেকআপ করলে ব্রেকআপ করার আগে 2-3টা জিনিস একটু কনফার্ম করে নেবেন যে খুব ভালো কোম্পানি দেবার মতো কোনো ফ্রেন্ডস আছে কিনা। নাম্বার ওয়ান, আপনি ভেঙে পড়লে আপনাকে সাজেশন দেবার মতো ফ্যামিলির সবচাইতে কাছের মানুষ, যাকে আপনি বিলিভ করেন এবং যাকে আপনি সত্যি সত্যি হলেও মনের ভেতরে জায়গা দিয়েছেন, সেই রকম কোনো মানুষ আছে কিনা। আপনার হাতে প্রচুর ব্যস্ততা আছে কিনা, আপনি প্রচুর কাজের মধ্যে ডুবে আছেন কিনা, লাইফে এন্টারটেইনমেন্টে আপনার শখের জায়গাগুলো যেগুলো সেগুলো ঠিক মতো ওই সময়টাতে এক্সারসাইজ আপনি করতে পারবেন কিনা। যদি ধর্মীয় রীতিনীতি মেনে চলেন তাহলে ধর্মের দিকে একটু ভালো করে ঝুঁকে পড়া, এগুলো নিয়ে পেপার পত্রিকা অনেক লেখালেখি হয়, কিন্তু এগুলো যদি ঠিকঠাক মতো থাকে তারপরে আপনি চেষ্টা করতে পারেন। আর তারপরেও মনে রাখবেন যে অনেক কিছু ঠিকঠাক থাকার পরেও ওই সময় এই বিষয়গুলো ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক বেশি কাজ করে, কারণ এটা আসলে ডিফিকাল্ট। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা রিলেশনশিপে থাকতে থাকতে আরেকটা রিলেশনশিপে ড্রাইভ করে যাওয়া, তখন ইজিলি বলে দেওয়া যায় যে আমি তোমার সাথে সম্পর্কটা শেষ করছি, কারণ ওই গ্যাপটা পূরণ করার জন্য সামহাও কেউ না কেউ স্ট্যান্ড বাই তখন দাঁড়িয়ে যায়। বাট এটা আমি সাজেস্ট করবো না, আমার মনে হয় যে একটু হলেও গ্যাপ নেওয়া উচিত। যাই যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতি নিয়ে একেবারে আজকের এই এলিট 9-2-0 একেবারে শেষ ভাগে ফিরবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাতে সে ফিরবো। তার আগে আপনাকে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে এসে নিজের জীবনের গল্পগুলো বলতে চান আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। 5 মিনিট পরেই ফিরছি।
920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স এলিট 920 তে। আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর এখানে ডক্টর আসিফ তার জীবনের গল্প বলছে, আমরা কথা না বলিয়ে তার কাছে আবারও ফিরছি। জি বলুন। তারপর
জি তো সামহাও আমি নিজেকে মানে সামলিয়ে নেই, বাট একটা পর্যায়ে তখন হঠাৎ করে আমি জানতে পারি বাবা অসুস্থ হয়ে পড়েছেন প্রচন্ড, ঢাকাতে নিয়ে আসা হয়েছে এবং যেটা হয় তাকে ডায়াগনোসিস হয় অ্যাজ লিভার ক্যান্সার যেটা বলে, এবং সেটা একদমই ইন দ্য স্টেজ 4 এ থাকে। সেখান থেকে আসলে মানে রিভার্স করার কোনো উপায় আসলে নাই, চিকিৎসা আসলে কেমোথেরাপি, বাট খুব একটা করবে না সেখানে, আর এছাড়া আর কোনো উপায়ও নাই, চিকিৎসা বলে এটাই করতে
হবে
এরকম। তো কেমোথেরাপি যখন এবার আমি আমার বোন দেখা করতে যাওয়ার সাথে দেখা করতে যাই, তো বাবা অনেক কান্নাকাটি করে কিছুটা, সে মানে ভেঙে পড়ে আমার কাছে একটু মানে ক্ষমার মধ্যে কোনো কিছু হয় যে অথবা দায়িত্ব ঠিক মতো পালন করতে আমার কাছে পারিনি, ঠিক আছে অথবা এরকম এরকম কিছু একটা হয় আর কি। দেখা ওটা তখন কথাবার্তা মোটামুটি বলি, তখন দেখি একদম বাবাকে চেনা যাচ্ছে না, মানে কেমো একটা দেওয়া হয়েছে, খুবই খারাপ অবস্থা, সেই খারাপ লাগছে অনেক। আফটার অল বাবা তো যদিও কাছে পাইনি। এরপরে নিজের কি প্যাথেটিক আমার কাছে মনে হয়েছে যে লাভ ম্যারেজ ছিল একটা রাগারাগি
জীবন,
প্রিপারেশন হয়ে গিয়েছে ওইভাবে আসলে কথাবার্তা মাঝে মধ্যে, এরপরে হয়তো বা 8-10 বছর পরে হাই হ্যালোর মতো হইতো, বাট আলটিমেট কোনো কিছু হয়নি, কারণ যখন অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি হয় তখন মা আবার ছিল বরিশালে। মা শুনে আস্তে আস্তে বাবা কোমায় চলে যায়, আর কোনো লাশ নেই। আমাদের সাথে হয়েছে, বাবা বলেছে যে মাফ টাফ চেয়েছে,
কিন্তু
বাট মায়ের সঙ্গে কোনো কথাই আর হলো না। দেখ, মা দাঁড়িয়ে ছিল, একটু কানাকাটি করতেছিল পায়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে ডক্টর যেটা বললো বাবাকে, মানে এখন চিকিৎসা আর কিছু নাই, সান্ত্বনার জন্য একবার ব্লাড দিলে ভালো হয়, এটা সান্ত্বনাই ছিল, আমি বুঝতে পেরেছি। এখান থেকে তো রিভার্স আসলে হবে না। তো আসলে এখানে মানে বিধাতা এক নির্মম মানে একটা জিনিস সামনে চলে আসে, আবার ব্লাড গ্রুপ আমি ছাড়া কারোর সাথে ম্যাচ করতেছে না। আমার সকল ভাই বোন যারা ছিল সবাই ব্লাড গ্রুপ চেক করলো, কারোর সাথে ম্যাচ করে না, শুধু আমি, আমার সাথে আমার বাবা এবং আমার মা, আমার বোন, আমাদের চারজনই ব্লাড গ্রুপ এক। তো দিসের লোকে ফাইন, ব্লাডটা আমি দিব।
এই জন্যই বলি জীবন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। বহুবার বলেছি কথাটা, 8920-তে একটা একটা করে 250 পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জীবনের গল্পই এতটাই বেশি মিরাকল এবং এতটাই বেশি একটা অবাস্তব পৃথিবীর সামনে দাঁড় করিয়ে দেয়, যেখানে আসলে এরকম ঘটনা ঘটার কথা না। সেখানে নাটক, সিনেমা বা যাই বলি না কেন, সেগুলোর চাইতেও অনেক অনেক বেশি ইলিউশনিস্টিক একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়। এবং দেখুন, যার সঙ্গে বাবার আসলে কোনো সম্পর্কই ছিল না এবং এক ধরনের অদ্ভুত একটা সম্পর্ক, সেখানে শেষ এক ব্যাগ রক্ত সেটা তারই সেই সন্তানের। অদ্ভুত, অনেক কিছুই শেখার আছে। বলুন তারপর।
জি, এরপরে ব্লাড আমারটা যেহেতু ম্যাচ করে, তো আমি ব্লাড আমার কাছ থেকে নেওয়া হয়, ব্লাড চালু করে দেওয়া হয়। এরপরে ব্লাড চালু করে ব্লাড পুরোপুরি শেষ হয়ে যাওয়ার মোটামুটি আধা ঘন্টা পরে বাবা এক্সপায়ার করে। আমি 5th ইয়ারে ক্লাস করা শুরু করি, তখন লাইফে একটা জেদ আসা শুরু করে, ঠিক আছে, যে এগুলো কেন হইলো। ফেল হওয়ার পরে আসলে যে সবকিছুই হারালাম, ফেল করলাম
কোন ইয়ারে,
এটা যখন আমি 3rd ইয়ার 4th ইয়ার কমপ্লিট করে যখন 5th ইয়ারে ওঠার জন্য যে পরীক্ষাটা দেওয়া হয়
ওখানে
সেকেন্ড ফ্রক, ওইখানে মানে বোর্ড পরীক্ষা মানে ভার্সিটি পরীক্ষাতে একটা সাবজেক্টে আমি ফেল করে যাই। ভাইবার 2 দিন আগে জাস্ট আমি অ্যাবসেন্ট ছিলাম 2টা ক্লাসে, আমার 4th ইয়ারের যে সাবজেক্টটা ছিল ওইটা পড়ে ভাইবারটা দিই এবং রেজাল্ট পাবলিশ হয়ে আমার ওই সাবজেক্টটা আমি পাস করে যাই 5th ইয়ারে। তখন জিনিসটা এমন, জিনিসটা পুরো সিচুয়েশনটা উল্টো হয়ে যায়, খারাপ সময়টা আমার লাইফ থেকে একদমই ভ্যানিশ হয়ে যায়। বাট আমি চেয়েছি বলে ওভারকাম করতে পেরেছি। এবং যেটা হয়, ফাইনাল ফর্ম আমি রেগুলার ব্যাচের সাথেই পরীক্ষা দিই এবং আমি আমার ব্যাচের ভিতরে ফার্স্ট প্লেস করে ফাইনাল পরীক্ষা পাস করি, আমার কলেজের ভিতরে আমার ব্যাচে ফার্স্ট প্লেস করে পাস করি এবং একটা ভালো ইম্প্রেশন নিয়ে।
তো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দিস স্টোরি। দেখুন, যেটা আমি প্রথম দিকে নক করেছিলাম, একটা খুব চুম্বক পয়েন্ট ওর মার যে স্ট্রাগলটা ওর জন্য এবং আরেকটা স্ট্রাগল ওর নিজের জন্য। প্রেম করাটা কোনো অপরাধ না, প্রেমে পড়াটা কোনো অপরাধ না, প্রেমে পড়ে এরকম একটা সিচুয়েশন থেকে ফিরে এবং বাবাকে হারিয়ে সবকিছু মিলিয়ে এই জায়গাটায় নিজে ফেল করে আবার সেইখানে সেই ব্যাচেই ফার্স্ট হওয়া, এটা একটা স্টোরি। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আজকের এই জীবনের গল্প থেকে অনেক কিছু শেখার আছে এবং যারা ডাক্তার হতে চান তাদের জন্য অনেক বড় লেসন থাকবে। শেষের দিকে এসে অপেক্ষা করুন, সামনে আগাই তারপর।
জি, তো পাস করেছে যখন, যেটা হয় রেজাল্টের দিন আমি বাসায় থাকি, রেজাল্ট পাবলিশ তো হবে জানি, ফাইনাল রেজাল্ট মানে এই রেজাল্টের পরে আমি ডাক্তার। আর আমার তখন এমন কনফিডেন্স, আমি তো ফেল করবোই না, কোথা থেকে কোথায় চলে গেছি, ফেল তো আমি করবোই না, পাস তো ইনশাল্লাহ করবো, এমন একটা কনফিডেন্স ছিল আগে থেকে। বাট তারপরও একটু তো ভয় লাগে, যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায়। রিটেন ছিল, ভাইবা ছিল, ক্লিনিক্যাল ছিল, হাবি যে অনেক কিছু পরীক্ষা এখানে দিতে হয়। যাই হোক, একটা ফ্রেন্ড গিয়েছিল ঢাকা ভার্সিটি, আমাদের ঢাকা ভার্সিটি আন্ডারে পরীক্ষাগুলো হয়। তো ও পরে ওখান থেকে রেজাল্ট যেটা পাবলিশ হওয়ার আগেই, মানে বিকালে পাবলিশ হইতো অফিসিয়ালি, ও সকালবেলা গিয়ে ছবি তুলে আমাদের ফেসবুকে ওটা পোস্ট করে দেয়। আমি জাস্ট রেজাল্টটা স্ক্রল করে দেখতেছি, তো দেখলাম আমার নাম সামনে পাস, দ্যাট মিনস আই এম এ ডক্টর। তো মাকে বললাম যে মা, আলটিমেটলি আমি ডক্টর হয়ে গেছি। তো জাস্ট ওই মুহূর্তে আমি আমার মা কেউ আসলে কান্না থামাতে পারিনি। দ্যাট ওয়াজ মাই চাইল্ডহুড ড্রিম যে আমি ডাক্তার হব। এবং আলটিমেটলি বিভিন্ন রকম বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমি ডিউ টাইমের ভিতরে উইদিন 5 ইয়ার্স আমার কোর্সটা কমপ্লিট করতে পেরেছি, শুধুমাত্র আমার নিজের ইচ্ছা শক্তি এবং আমার মায়ের সাপোর্ট বলবো। মা অনেক সাপোর্ট দিয়েছে, এর কখনো প্রকাশ্যে কখন আমি নিজে বুঝে নিয়েছি আমার মা আমার জন্য কি করেছে। গভর্নমেন্ট চাকরি করে নিজের সমস্ত টাকা পয়সা আমার পিছনে, পেনশনের টাকা, হ্যাঁ, ওটা ওই যে বলছিলাম ওই যে ধার করেছিল, ওই ধার টাকাটা মোটামুটি
পেনশনের টাকাটা
ব্যাক করেছে, ধারের টাকাটা ব্যাক না, কিছুটা অবশ্য রয়েছে, ওটা কিছুটা আছে আর কি,
এখনো কিছুটা আছে।
জি, মেজর অ্যামাউন্টটা তো আমার ধারটা দেওয়া হয়েছে আর কি।
তো বাবার দিক থেকে কোনো প্রপার্টি পাননি?
হ্যাঁ, প্রপার্টি হ্যাঁ পেয়েছি, বাবা যেহেতু কাউকে নাম কোনো কিছু ভাবে লিখিত দিয়ে যায়নি, তো বাবা
লিগালি আপনার যেটা পাওয়ার সেটা পাবেন,
ওটা পেয়ে যাবো আর কি।
ওকে, তো এই যে জীবনের গল্প আপনি আজকে এখানে বললেন, আমরা সবসময় শেষের দিকে এসে যে প্রশ্নটা করি, কেন বললেন? মানে নিজের জায়গা থেকে তো একটা মন হালকা করার একটা ব্যাপার থাকেই, যে নিজের কথাগুলো এরকম একটা জায়গায় গিয়ে বলে যেখানে লাখ লাখ মানুষ শুনবে, কিন্তু আর দেন্ডে গিয়ে তো নিজের একটা মেসেজ থাকে যে আমি এই কারণেই বলতে এসেছি আজকে রেডিওতে, সেই কারণটা আসলে কি?
কারণটা ছিল আমি হ্যালো এইটাই চুজুর যে প্রোগ্রামটা বেশ অনেকদিন আগে থেকে শুনি, যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন।
আচ্ছা,
তো তখন যখনই ঝামেলা গুলো হইতো তখন চাইতাম যে আচ্ছা আমি গিয়ে শেয়ার করি, বাট তখন ভাবতাম যে না এখন গিয়ে শেয়ার করার মতো কোনো কিছু হয়নি, আমি লাইফে সাকসেসের কোনো মুভি দেখিনি, আমি এখনো ডক্টর হইনি। একটা আমার তখন গোল ছিল যে ডক্টর হওয়ার পরে আমি শেয়ার করব।
কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন আপনি ডক্টর প্র্যাকটিসও করছেন, আমি যতটুকু আপনার সঙ্গে পার্সোনালি কথা বলেছিলাম তখন কথা হয়েছে, জীবনে এমন কিছু সময় গেছে আপনার যখন মনে হয়েছে যে আপনি আপনার এইম থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন, কিন্তু তারপর আপনি আবার টার্ন ব্যাক করেছেন, ওখানে ফিরে এসেছেন? তো আমাদের এখানে যারা রেডিওতে যারা শোনেন তাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে যে জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে মনে হয় যে না আর বোধহয় দাঁড়াতে পারবো না, এবারই বোধহয় শেষ হয়ে গেলাম। তো তাদের জন্য আপনার কি বলার আছে?
জাস্ট এটাই বলার, আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমার জীবনটা এখানে শেষ, যখন আমি ফেল করলাম ফোর্থ ইয়ার আমার কাছে মনে হয়েছে আমার তো শেষ, লাইফটা এখান থেকে আমি পার পেতে পারবো না বা আমার লাইফটা পুরোপুরি শেষ। রিলেশন ব্রেকআপ হওয়ার পরে চরম ভাবে ভেঙে পড়েছিলাম, বাবা মারা যাওয়ার পরেও কিছুটা ভেঙে পড়েছিলাম, কিছুটা
মাথার উপর ছাতা তো ছিল।
জি জি জি, এটা একটা তো এগুলো মিলে মনে হয়েছিল যে হতাশায় লাইফটা ডুবে গেছে, এর কোনো আর শেষ হবে না, আলটিমেটলি আমার হয়তো ডক্টর হবে না, হয়তো আমি নেশাগ্রস্ত হয়ে যাবো, হয়তো লাইন চ্যুত হয়ে যাবো। বাট তারপর আমি যে কষ্টটা তখন ফিল করতাম, আমি কষ্টটা জাস্ট এক্সপিরিয়েন্স করতাম, যখন খারাপ লাগতেছে এমন না আমি খারাপ লাগা থেকে পালিয়ে বাসতাম, যখন আমার গার্লফ্রেন্ডের কথা মনে হইতো আমি এটা আরো বেশি মনে করার চেষ্টা করতাম, ভাবতাম যে ঠিক আছে মনে হয় কষ্ট আমি পেয়ে যাই, তারপরে কি বাকি থাকবে, কষ্টটা সম্পূর্ণ পেতে হবে, অনেক বেশি বেশি যে কষ্ট দিয়েছে হয়তো বা আমি কান্নাকাটি করেছি, বাট আলটিমেটলি কান্নাকাটির পরে সব কষ্ট পাওয়ার পরে আর কোনো কষ্ট যখন বাকি রয়নি, তখন আমি আমার সামনে আমার নেক্সট যে সামনে আগাতে হবে সেটার জন্য স্ট্রেংথ বা শক্তিটা আমি কষ্টের মাধ্যমে পেয়েছি। তো এটাই বলার থাকবে যে কোনো কিছুর জন্যই হতাশ হওয়ার কোনো কিছু নাই, জাস্ট ওয়েট করতে হবে বা ধৈর্য ধরতে হবে।
রাইট, জীবনের কালার সবসময় একরকম না, জীবন অনেক বেশি বর্ণিল, সেটার জন্য ধৈর্য ধরতে হবে, ফিলিংসই আসলে সবচেয়ে শেষ কথা। যতক্ষণ পর্যন্ত অনুভূতি আছে মনে রাখতে হবে সেই অনুভূতিতে সুখ যোগ হবে, সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা বিভিন্ন রকমের অনুভূতি সেখানে, বিভিন্ন রকমের ফিলিংস সেখানে যুক্ত হবে। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করতে চাই আমাদের এই অনুষ্ঠানটি ক্লোজ আপ প্রেজেন্স হেলিট 920। তবে তার আগে আপনাদেরকে স্পেশালি দাওয়াত দিতে চাই এইভাবে, যারা মনে করেন নিজের জীবনে অনেক বেশি যুদ্ধ করে স্ট্রাগল করে একটা জায়গায় নিজেকে স্টাবলিশ করেছেন, যাদের জীবনের গল্প শুনলে আমাদের এখানে যারা শ্রোতা আছেন যারা অনেক বেশি ডিপ্রেশনে ভোগেন তারা অনেক বেশি ইন্সপায়ার হবেন, আপনারা আসুন, আপনাদেরকে স্পেশাল ইনভাইট করছি, আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেবো আপনাদের জীবনের গল্প হেলো 920-তে প্রচার করার জন্য। আপনারা জানেন জীবনের গল্প 2 যে বইটি বাজারে খুব স্বল্প সময়ের জন্য এসেছিল সেটা শুধু স্পেশালি তাদেরকে নিয়ে করা, যাদের জীবনের গল্প শুনলে প্রতিটি ভেঙে পড়া মানুষ ইন্সপায়ার হবে নিজের জীবনে শক্ত পায়ে দাঁড়ানোর। আমরা চাই এই সংখ্যা আরো বাড়ুক, আপনারা যদি আসতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। আমি আজকের মতো শেষ করছি, আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আর জে কিপ্রিয়া আবারও ফিরে আসবো, সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.